exclusively on FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে এমন একজন রয়েছেন, তার পরিচয়টা আপনারা দিলে আপনারা সবাই চিনবেন। সে সেলিব্রিটি না, অফকোর্স সেলিব্রিটিদের কথা আমরা বললে এরকম ভাবে গেস করতে পারি কোন একটা সেলিব্রিটি এসছে, কিন্তু সে ইন আ সেন্স আমার কাছে একজন সেলিব্রিটি। সেটা কেন বলছি সেটা আমি একটু পরে বলবো। তার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনারা যোগাযোগ করতে চান, এই অনুষ্ঠানে যদি আপনারা আসতে চান, নিজের জীবন গল্পটা মন খুলে বলতে চান, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বরটা হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শোনেন, এই প্রথমবারের মতো সেরা দশটি দেশ কাঁপানো গল্প নিয়ে আপনাদের জন্য একটি বই বাজারে নিয়ে আসছে, যাহা বলিব সত্য বলিব নামে। এবং বইটি আসলে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি আমরা, শুধু দেশে না, দেশের বাইরেও, এবং বাংলা এবং ইংরেজি একই সাথে বাংলা থাকবে, পাশাপাশি ইংরেজি থাকবে। অসাধারণ একটি কাজ হচ্ছে, খুবই স্বল্প সংখ্যক বই বাজারে নামে, খুবই স্বল্প সংখ্যক। যারা এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে আমি বলবো যে অ্যাডভান্স বুকিং দিয়ে দেওয়ার জন্য রকমারি.com থেকে আপনারা বইটি নিতে পারবেন। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি আপনার ঠিকানায় আপনার ঘরে পৌঁছে যাবে। বইটি পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য যেটা করতে হবে, ফোন দিতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, রকমারি.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। অ্যাডভান্স বুকিং যারা করবেন কেবলমাত্র তারাই বইটি পাবেন। সুতরাং দ্রুত, এবং যত দ্রুত সম্ভব হয়, কারণ খুব স্বল্প সংখ্যক বইটি আমরা বাজারে নিয়ে আসছি। বইটি সম্পর্কে শুধু একটা কথা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি অন্তত একবার পড়ে দেখা উচিত। তাহলে আমার কনফিডেন্ট যেটা বলে যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। ওকে, যিনি রয়েছেন আমার সঙ্গে তার সঙ্গে একটু পরিচিত হব। নামটা কি আমি বলবো না আপনি বলবেন?
বলি আমি।
আচ্ছা, আপনি বলেন। জি,
আমার পুরো নামটা হলো সাইফুল মালিক।
জি,
আমাকে সবাই আব্দুল মালিক নামে ডাকে,
কিন্তু আব্দুল মালিক বলে তো চিনবে না। আরেকটা বিষয় আছে যেটা বললে সবাই চিনবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি একটু ভূমিকা টানছি, যেটা হচ্ছে এই ভদ্রলোক ফেসবুকে একটা সোশ্যাল ওয়ার্ক করছেন। আমরা তো অনেক ধরনের সোশ্যাল ওয়ার্ক দেখি, সামাজিক কাজকর্ম দেখি, কিন্তু ওনারটা দেখে আমার ভালো লাগলো। অন্তর বলে না যে এই কাজটার একদম পিওর, এই কাজটার মধ্যে কোনো দুই নাম্বারই নাই, নিখাদ একটা কাজ, এই রকম মনে হলো। এবং তারপরে আমি ওনাকে নক করলাম, ফোন করে আজকে 2 ঘন্টার সময় ম্যানেজ করে উনি আমাদের শ্রোতাদের জন্য এসছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, উনি আমাকে বললেন, ভাই আমার পরিচয়টা হচ্ছে এটা। তখন আমি ওনাকে চিনতে পেরেছি, ও আপনি সেই লোক, এবং আমার ধারণা যে আপনারাও সবাই তাকে চিনবেন। সেই পরিচয়টা একটু দেন।
হ্যাঁ, ঢাকা শহরে সবাই আমাকে, বিশেষ করে যারা পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে,
যে
যষ্টিমধু হকার আব্দুল মালিক নামে।
রাইট, তো আমাদের সঙ্গে যিনি আছেন যষ্টিমধু হকার আব্দুল মালিক, উনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর কথা লিখে, সুন্দর করে পোস্টার করে সেখানে নিচে লেখা থাকে যষ্টিমধু হকার আব্দুল মালিক। তো আজকে আপনার জীবনের গল্পটা আমি আমার লিসনারদেরকে তুলে ধরতে চাই, এবং আমি ডেফিনেটলি শিওর যে এই মানুষটার জীবনের এমন একটা গল্প আছে যেটা আমাদেরকে অনেক বেশি ইমোশনাল করবে। আমরা একেবারে ছোটবেলা থেকে শুরু করতে চাই মালিক ভাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে, এবং 2 ঘন্টা সময় আপনি আমাদেরকে দিয়েছেন সেজন্য প্রথমেই কৃতজ্ঞতা। ঠিক আছে ভাই, শুরু করি।
আমার পুরা নাম সাইফুল মালিক। আমার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার প্রত্যন্ত একটি গ্রাম গজন্দর, সেই গ্রামে আমার জন্ম। আমার গ্রামটা মূলত ময়মনসিংহ জেলা শহর থেকে সবার লাস্ট, ইউনিয়ন থেকে সবার লাস্ট, যার জন্য আমার গ্রামটা অন্য অন্য সরকারের সুযোগ সুবিধা থেকে অনেকটা বঞ্চিত বা অনেকটা দূরে। যদি সারা বাংলাদেশের অবহেলিত গ্রামের কোনো লিস্ট করা হয়, আমার গ্রামটা থাকবে সবার উপরে। আমি যখন 1992 সালে এসএসসি পাশ করি, তখন আমি আমার গ্রামের প্রথম সার্টিফিকেটদারি শিক্ষিত লোক।
জি,
অর্থাৎ 92 সালের আগে আমাদের গ্রামের অন্য কোনো লোক, অন্য কোনো ছেলে মেয়ে এসএসসি পর্যন্ত পাশ করেনি। এসএসসি পাশ আমি প্রথম, এবং আমার গ্রামটা খুবই ছোট।
নামটা যেন কি বলছিলেন?
ময়মনসিংহ জেলার ফুলপুর থানার গজন্দর গ্রাম।
গজন্দর?
হ্যাঁ।
আচ্ছা,
আমার গ্রামে আমার জানা মতে সরকারি কোন বড় কর্মকর্তা একমাত্র আমার সৌজন্যে গেছে। কিছুদিন আগে একটি অনুষ্ঠান ছিলেন, রাশিদ হোসেন চৌধুরী শীত বস্ত্র বিতরণে উনি গিয়েছিলেন।
ওকে,
এবং আমাদের গ্রামে এইটাই প্রথম কোন সম্মানী ব্যক্তির আগমন এই আধুনিক যুগে।
ওকে, বুঝতে পারলাম যে একেবারে রিমোট একটা এরিয়া, অজপাড়াগা যেটাকে বলে, ওই রকম একটি জায়গাতে মালিক ভাই তার জন্ম। জি বলুন।
তো আমার বেড়ে ওঠা সেই গ্রামেই, আমরা 5 ভাই 2 বোন, আমার বোন দুইজন আমার বড়, আমরা 5 ভাইয়ের ভিতরে আমার বড় 2 ভাই, আমার ছোট 2 ভাই।
জি,
মানে আমাদের সংসারটা এরকম ছিল যে আমাদের কৃষির উপরে সবকিছু নির্ভরশীল। অর্থাৎ এই কৃষি থেকে চিকিৎসা বা বিলাসিতা বা ওই যা কিছু সবকিছু কৃষির উপরে।
জি,
কাউকে কোনো কিছু দিতেও পারতাম না, আবার কারো কাছে আমাদের যাওয়াও লাগতো না। খুবই মানে হিসাব করে খুব ছিমছাম একটা সংসার ছিল আমাদের। আমার আব্বা ছিলেন আমাদের গ্রামের মসজিদের ইমাম। তো আমার বড় দুই ভাই, সবার বড় যে, উনি পড়ালেখা করার সুযোগ পাই নাই। এর পরের জন উনি 5 পর্যন্ত না 6 পর্যন্ত পড়ছিল।
জি,
শিক্ষার প্রতি আমার খুবই একটা আগ্রহ ছিল। 84-85 কথা মানেই গ্রামের সবাই কৃষি। আমরা যখন স্কুলে পড়তাম, সকালবেলা স্কুলে যাওয়ার আগে আমাকে ওই যে গোয়ালঘর পরিষ্কার করতে হইতো। প্রত্যেকটা কৃষকেরই 4-5টা, 8-10টা গরু থাকতো। একটা কৃষিজ পণ্যের ভিতরে কিন্তু ছিল গরু, একটা প্রধান কৃষিজ পণ্য। কারণ গরু বিক্রি করে সংসারে অন্যান্য অনেক কিছু মেটানো যেত।
ওকে,
আবার স্কুল থেকে আসার পরেই দেখতাম আমার জন্য কিছু কাজ রেডি রাখছে। এটা শুধু আমার না, তখনকার গ্রাম বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা গ্রামে পড়ালেখা করতো, আমার মনে হয় সবারই কাজগুলো বাধ্যতামূলক ছিল। এভাবে আমার ছোট থাকতে পড়ালেখা। আমরা যখন স্কুলে যেতাম তখন আমাদের পরনে ছিল লুঙ্গি।
হ্যাঁ,
কারণ আমাদের সময় তখন
ওই সময় প্যান্ট পরলো তাকে আলাদা চোখে দেখা হতো যে কোত্থেকে আসছে প্যান্ট পরে আসছে।
লুঙ্গি, আমরা লুঙ্গি পরে যেতাম স্কুলে, আর পায়ে কোনো স্যান্ডেল ছিল না। আমার স্কুল ছিল আমাদের গ্রাম থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। আমার পড়ার কোনো টেবিল ছিল না, চৌকির উপরে হামাগুড়ি দিয়ে কফি পাতের উপর বসে পড়তাম। আর যদি তখন যদি হাঁটুতে ব্যথা করতো, তখন ওই চৌকির নিচে ছালা বিছিয়ে বসতাম, চৌকিটাকে টেবিল বানাইতাম, মানে মাটির নিচে বসে চৌকিটাকে টেবিল বানাইতাম। এভাবে আমার শিক্ষা জীবন। আমি যখন ক্লাস 3 ভর্তি হই ব্যাটকেন্দ্রি স্কুলে, অবশ্য আমার স্কুলে ভর্তি করার ব্যাপারে সংসারে অনেক আপত্তি ছিল, কারণ আমি যদি স্কুলে আসি তাহলে সংসারে অনেক কাজ, এটা ক্ষতি হবে, এই হবে, সেই হবে। 3 থেকে ক্লাস 8 পর্যন্ত যে আমি পড়ালেখা করছি, কোনো দিন 2nd পর্যন্ত হয়নি। এই এত ক্লাসের ভিতরে আমি ফার্স্ট ছিলাম অল টাইম, এবং আমার নিচে যে ছিল সেও আমার নাম্বারে অনেক নিচেই থাকত। ওই সকালবেলা গরুর জন্য ঘাস কাটা, গোয়ালঘর পরিষ্কার করা, এগুলো ছিল একদম বাধ্যতামূলক, এগুলো আমাকে করতেই হতো।
ওকে,
কারণ বড় ভাই বাবা তারা সকালবেলা সবাই কৃষি ক্ষেত্রে চলে যেত।
জি,
আমাদের তখন গরু ছিল 8-10টা গরু ছিল, সেই 8-10টা গরুর ঘাস কাটা। 8ম শ্রেণীতে উঠলাম তখন আমাদের ওইখানকার যে প্রধান শিক্ষক ছিলেন ব্যাটকেন্দ্রি স্কুলের, আমার বাবাকে কল করলেন
ক্লাস 8-এ।
হ্যাঁ, ক্লাস 8-এ। তো তখন মনের ভিতরে একটা বিশাল খটকা লেগে গেল, কারণ উনি হ্যাড স্যার, উনি কিন্তু খুব রাগী মানুষ, খুব শাসনে চলত। আগে শিক্ষকরা শাসন করতো, কোনোদিন কোনো গাইডেন্স টু শব্দটা করতো না, আর এখন যদি কোন একটা ব্যাধুবির জন্য যদি কোন একটা শিক্ষক একটা ছাত্রকে শাসন করে, সেটা আদালত পর্যন্ত করায়। ওদিনকে ভয়ে ভয়ে বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে স্যার, আমি আব্বাকে কিছু বললাম না, প্রথম মাকে বললাম যে মা, হ্যাড স্যারের আব্বারে যাইতে গেছে। পাশের ঘর থেকে আমার বড় ভাই শুনছে।
জি,
বড় ভাই কইছে মনে হয় কোনো বিচার আছে। মা বাবার কাছে কইল যে ওর হ্যাড স্যারে বলে আপনাকে যাইতে বলছে। তখন আব্বা আমাকে বললো কিসের জন্য, আমি আমার তো কিছু বলে নাই। এর পরের দিন আব্বা আমার সাথে গেল। আমার ওই দিনের অবস্থা আমার এখনো মনে আছে,
ঘাম ঝরে যাচ্ছে,
ঘাম ঝরে যাচ্ছে।
ওকে,
তো এরপরে আমি ক্লাসে গেলাম, আব্বা গেল স্যারের কাছে। নাম ডাকার 10 মিনিট পরে আমার ডাক আসছে, বারান্দা দাঁড়ায় আসি, ভিতরে আয়। ওনার গলাটা ছিল খুব মোটা, আমি যাওয়ার আগেই সে বাবাকে অনেক কিছু বলছে, কি বলছে আমি তো জানি না। পরে আমার বাবা দেখলাম আমার সামনে বলতেছে, কলে মাস্টার সাহেব তাহলে ওর একটু ছুটি দিয়ে দেন, ওকে নিয়ে যাই। স্যারে বলতেছে নিবেনই তো, নিয়ে আর কি করবেন, খেতে লাগাই দিবেন, ওরে নিলে একটা কামদার কাজ হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, আমি যেটা বলছি একটু চিন্তা করেন। স্যারে যে বাবাকে কি বলছে তা
তো আপনি জানেন না, রাইট?
যখন আমি দেখলাম যে না, আমার কোনো শাস্তির ব্যবস্থা নাই, তখন আমি মহা খুশি। তখন বাবার সাথে আমি আসলাম, আসে রাস্তায় বাবার জিজ্ঞাসা করলাম, কে লিখে রাখছিল? স্যারে কি বললো? কলে থ ফলায় মাস্টর করে কথা, মাস্টাররা তো অনেক কিছুই করে, তাদের কথা কি আর আমরা চলতে পারবো? বাবার আমার কিছু বললো না, আমার আর শোনারও আগ্রহ নাই, কারণ আমি মাইট থেকে বাইসে গেছি, এটি আমার সবচেয়ে বড় বাবা, আমার আর কোনো কিছু দরকার নেই। পরের দিন বাবা যাওয়ার কথা, কিন্তু বাবা যায় না স্কুলে। পরের দিন শিক্ষক, ওই প্রধান শিক্ষক আবার আমাকে বলছে, তোর বাবার না আসার কথা ছিল, আসলো না, কালকে আবার নিয়ে আইবি। বাবার আগে আবার বললাম যে আপনার বলে কালকে যাওয়ার কথা ছিল, আপনি গেলেন না। পরে ওই দিন আমাদের ঘরের ভিতরে ওই খাওয়ার সময় পারিবারিকভাবে আলাপ হচ্ছে, বাবাই বলতেছে যে মাস্টরে তো কইতেছে ওরে ময়মনসিংহ শহরের একটা স্কুলে ভর্তি করানোর জন্য। তো ও বলে ভালো ব্রিলিয়ান্ট ছাত্র, ও বলে ভালো একটা রেজাল্ট করতে পারবে, তো ভালো রেজাল্ট করতে পারলে ভালো একটা জায়গায় চান্স পাবে, এই জন্যই মাস্টার আমাকে ডাইকেন এই কথাটাই বলছে, মানে বাবাই বলতেছে আর কি মার সাথে। তখন শিক্ষককে বললেই তো আর হবে না, আমার তো সেই সামর্থ্য নাই যে আমি ভালো একটা স্কুলে পড়ালেখা করাবো। পরে দ্বিতীয় দিন যখন বাবাই গেছে, তখন বাবার শিক্ষক নিজে বলছে যে আপনার অবস্থাটা তো আমি জানি, যদি আপনার সামর্থ্য না থাকে আমি আপনাকে হেল্প করব, তবু আপনার ছেলেটাকে ময়মনসিংহে যে কোনো একটা শহরে স্কুলে ভর্তি করেন, কারণ ওর ভিতরে কি আছে এটা আমি জানতেছি, এই জন্য আপনাকে বারবার বল, আমি তো অন্য কোনো ছাত্রের কথা বলি না। তো পরে বাবা আবার বাড়িতে আসলো, আবার স্কুলে গেল, আবার প্রধান শিক্ষক ডাইকে নিল। পরে বাড়িতে সবাই বলতেছে আচ্ছা ঠিক আছে, যেহেতু স্যারে বলতেছে ওরা ময়মনসিংহে একটা স্কুলে ভর্তি করাই, ময়মনসিংহের স্কুলে ভর্তি করানো তো কোনো ব্যাপার না, কিন্তু ওখানে থাকা খাওয়া এগুলি কিভাবে কি হবে? কিন্তু ময়মনসিং শহরে স্কুল একটা খরচা আছে প্রতি মাসে, এটা তো আমাদের ফ্যামিলি দ্বারা কখনোই সম্ভব না। পরে বাবা আবার প্রধান শিক্ষকের কাছে গেল, গেছে আলোচনা করলো, আলোচনা করে বলছে যে আপনি মুকুল নিকেতনে নেওয়ার ব্যবস্থা করেন, আমি ওই শিক্ষকের সাথে প্রয়োজন মতো কথা বলে তার বেতনটা যেন ফ্রি করতে পারি, তাহলে যে কোনো এক আত্মীয় স্বজনের বাড়িতে থাকার ব্যবস্থা করে ফেলেন। তো বাবা পরে দুই দিন পরে আসলো ময়মনসিং। আসে আমাদের এক চাচাতো বোন ছিল দুঃসম্পর্কের, বোন জামাই পোস্ট অফিসে চাকরি করত, পোস্ট অফিসের পিয়ন ছিল উনি। উনি থাকতো কেবাটখালি রেলওয়ে কলোনির রেল কোয়ার্টারে থাকতো, ওখানে ভাড়া কম, এই জন্য ওখানে থাকতো। ওইখানে আমার থাকার ব্যবস্থা হইল, কোয়ার্টারগুলো ছিল, রুম ছিল ছোট ছোট, কিন্তু বারান্দাটা একটু বড় ছিল, ওই বারান্দায় আমার থাকার ব্যবস্থা হইল। তো বাবা এদিকে আগে থাকার ব্যবস্থাটা রেডি করলো। বাবা আবার স্কুলে আসলো, প্রধান শিক্ষককে একটা কথাই বললো যে মাস্টার সাহেব আমি কিন্তু আপনার কথা ছেলের ভর্তি করাইতেছি, একটু নজর আপনিও রাখেন। তো ওই দিনের কথা আমার মনে আছে, ওই স্কুলের যিনি প্রধান শিক্ষক রশিদ মাস্টার উনি মারা গেছে এখন, কোন ছাত্রকে সে কাছে টাইনে নিছে কিনা আমার নজরে কোনোদিন পড়ে নাই ওই স্কুলে আট বছরের জীবনে, কিন্তু আমাকে সে ঠিকই ডানা ধরে কাছে টাইনে নিয়েছে, নিয়ে বলছে ভালো মতো থাকিস, ভালো মতো পড়িস, আমি তোর পড়ার খবর নেব। কথা আমার এখনো মনে আছে, ময়মনসিং মুকুল নিকেতনে ক্লাস নাইনে আমাকে ভর্তি করাবে, ইন্টারভিউর জন্য নিয়ে আসলো, কারণ তখন ইন্টারভিউ ছাড়া ময়মনসিং মুকুল নিকেতন স্কুল ভর্তি করা সম্ভব হয় না, কারণ ময়মনসিং জেলার ভিতরে যতগুলি স্কুল আছে তার ভিতরে ময়মনসিং মুকুল নিকেতন স্কুল অন্যতম একটি স্কুল।
আচ্ছা,
তখনকার প্রধান শিক্ষক ছিলেন আমির আহমেদ চৌধুরী, তুখুর একজন প্রধান শিক্ষক হিসেবে ময়মনসিংহের নাম ছিল।
জি,
তো ইন্টারভিউ দেওয়ার আগে একটু কথা বলতে হয়, আমার জীবনের প্রথম ময়মনসিং শহরে আসা, শহর কাকে বলে, কি রকম দেখতে, লাল হলুদ না নীল তাও জানতাম না, তাও আসছি কিন্তু লুঙ্গি পরে, ময়মনসিং শহরে প্রথম লুঙ্গি পরে খালি পায়েই, কারণ আমাদের সংসারের ভিতরে যারা ছিল আমাদের সবার ভিতরে তিন চার জোড়া স্যান্ডেল ছিল, খরম ব্যবহার করতাম বেশি কাঠের যেটা, তো একজোড়া স্যান্ডেল পরে লুঙ্গি পরে ময়মনসিং শহরে আমার আসা। তো এখন স্কুলে যে আমি ইন্টারভিউ দিতে যাব ওখানে তো প্যান্ট পরা ছাড়া হবে না, তো আমার যে বনজামাই ছিল, বনজামাইয়ের ছেলে ছিল, একদিন আমাদের মতনই ছিল প্যান্ট, তার একটা প্যান্ট পরতে গেলাম, তার প্যান্ট হয় না, পরে দুলা ভাইয়ের একটা প্যান্ট, সে ওইটা দিল পুরান। আমি কিন্তু সত্য কথাগুলি বলতেছি,
একদম
মাইন্ড করছি,
যেটা একদম অরিজিনাল আপনি ওইটাই বলবেন।
তার প্যান্টটা দিল, তার প্যান্টটা লুজ হয় প্রচুর।
জি,
প্যান্টের করলাম কি, ওই আরেকটা নেড়া দিয়া, কাপড়ের নেড়া দিয়ে একটা বান দিয়ে নিলাম, বেল্টও নাই, দুলাবার একটা বেল্ট, অফিসিয়াল বেল্ট, সে ওইটা পরে চলে গেছে, নেড়াদা ভান দেয়। বাবার সাথে স্কুলে আসলাম মুকুল নিকেতন স্কুল, আসে তো আমি অবাক হয়ে গেলাম, মুকুল নিকেতন স্কুলে সব ছেলেমেয়েরা সব সাদা ড্রেস, স্কুল ড্রেস, সেরকম ভোট জুতা পরা, স্কুলের অনেক ছাত্র, অন্যরকম একটা পরিবেশ, জীবনে তো কখনো দেখি নেই, মানে শহরে আসেন দেখবো কোথা থেকে। তারপরে ইন্টারভিউ হলো, ইন্টারভিউ রেজাল্ট দুদিন বিকালে দিয়ে দিল, আমি আর বাবা ওইখানে ছিলাম, ইন্টারভিউ মানে পাশ করছি, ভর্তির যোগ্যতা অর্জন করছি। তো আসলাম ময়মনসিং শহরে মুকুল নিকেতন স্কুল তাজমহলে, আমার থাকার ব্যবস্থা হলো কেওয়াটখালি রেলওয়ে কলোনিতে নদীর কাছে, এই জায়গাটুকু হাইটে হাইটে আসলাম, কারণ সেবার লাগে দশ টাকা, এই দশ টাকা বাঁচানোর জন্য আমরা দুই বাবাটা প্রায় দুই আড়াই কিলোমিটার হাইটে হাইটে রেল নিয়ে আসে পড়লাম। তো বাবা দেখলাম আমি ভর্তির চান্স পাইছি, বাবা খুশি হওয়ার কথা, একটা ভালো স্কুলে চান্স পাইছি, কিন্তু বাবার মনটা বিমর্ষ, মানে তার ভিতরে একটা চিন্তা যে ছেলেকে যে আমি এখানে ভর্তি করে রাইখা যাব, এই ব্যয় ব্যয়গুলির টাকা পয়সাগুলি কেমনে কি করবো আমি। তখনকার আমলে মাসে যদি পাঁচশো টাকাও দিতে হয় আমাকে ময়মনসিং শহরে থাকার জন্য,
অনেক টাকা,
সে পাঁচশো টাকা এখনকার পাঁচ হাজারের সমান।
জি,
পরে বোনের সাথে কথাবার্তা সবকিছু বললো, চান্স পাইছে, ওইখানকার কয়েকজনে বললো মুকুল নিকেতনে চান্স পাইছে, তো ভালো স্কুল, তারা খুব প্রশংসা করলো, কারণ ওইখানে অনেকে চান্স পায় না। তো বাবা আবার আমাকে ওই দিনে নিয়ে চলে গেল আমাদের ফুলপুর থেকে। তখন ময়মনসিং আসার দুইটা পথ ছিল, একটা ছিল রেল লাইন দিয়ে আর একটা ছিল বাস, ফুলপুর থেকে যে বাসগুলো চলত 30 কিলোমিটার আসতে সময় লাগতো 3-4 ঘন্টা, কারণ কাঠবুড়ি গাড়ি ছিল আর ইটের সোলিং ছিল রাস্তা। তখন আমাদের ওখানকার মানুষ বেশি অংশ আসতো সরাসরি ময়মনসিংহে পায়ে হাইটে ক্রস রাস্তা, আর নয়তো ওইদিক দিয়ে পেয়ারপুর দিয়ে হাইটে, আর পেয়ারপুর দিয়ে হাইটে আইলেও আমাদের বাড়ি থেকে পেয়ারপুর ছিল 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার পায়ে হাঁটতে হইতো, এরপর রেলগাড়ির জন্য অপেক্ষা। তখন তো রেলগাড়িও ছিল সারাদিনে দুইটা না তিনটা, এর বেশি না। তো আমি যেদিন আসছি ওইদিন রেলগাড়ি দিয়ে আসছি, যেদিন আমরা যখন গেছি তখন সন্ধ্যার দিকে গিয়ে নামছি ওই পেয়ারপুর রেল স্টেশনে, ওইখান থেকে হাইটে হাইটে গেছি, রাত্রে তখন 8-9টা বেজে গেছে, গ্রামে তো 8-9টা অনেক কিছু। তো বাড়িতে গেলাম, পরে পরের দিন বাবা মামারে খবর দিল, মামা আসলো, আমাদের মেজমামা আমাদের সংসারে অনেক কর্তা ব্যক্তির মতো একজন, বোনের কাছে বইলে গেল যে আমার ছেলে এখানে পড়াইতে দেবো, তোর এখানে থাকবে, আমি প্রতি মাসে 30 কেজি চাউল দিব, আর আমার ক্ষেতের ভিতরে যেসব তরি তরকারি সবজি এগুলো দেবো, কোনো টাকা পয়সা আমি দিতে পারবো না, এগুলি মানে বাবাই বললো যে আমি তোকে এই পরিমাণে দেবো যে তোর পুরো সারা মাসে খরচ চলে যাবে।
ওকে,
তা আমার বোন আবার রাজি হইল না, অসুবিধা নেই কাকা, ওরা দিয়া যাবো। ওই সবার ভিতরে মানে একটা ইয়া লাগতো, এটা কি শেষে পড়াইতে পারবো কিনা, শেষে কি পাশ করে আইতে পারবো,
টেনশন কাজ করতো,
মানে টেনশন কাজ করতো। তো যাই গিয়ে আল্লাহর রহমত, তারপরে স্কুলে ভর্তির সময় যখন হইল, বাবা আমাকে নিয়ে আসলো, ওই দিনকে আসলাম আবার ফুলপুর দিয়ে গাড়ি দিয়ে।
আচ্ছা,
কারণ তখন আমাদের সাথে দুই বস্তা চাল ছিল, এক বস্তা আলু ছিল, পেঁয়াজ ছিল। আচ্ছা, সেটা প্রথমে এই তাজমহলের মুনির ভিতরে একটা মার্কেট ছিল, ওইখানে ওইখানে তখন পুরান প্যান্ট পাওয়া যেত।
আচ্ছা,
ওইখানে পুরান প্যান্ট কিনলো, সাদা একটা পুরান প্যান্ট, 50-60 টাকা দিয়ে কিনে তারপর এটা সিলি করে আর নতুন হয়ে যেত আর কি।
আচ্ছা,
তখন আমার জন্য ওখানে একটা পুরান প্যান্ট কিনলো আর 60 পিস কিনলো, ওই টেইলার সিনিয়র দিল। কারণ বাবা তো বেশি দিন থাকতে পারবে না, আর এখানে থাকারও সমস্যা।
জি,
মানে যেদিন আসলো ওই দিন স্কুলে ভর্তি করে আসাইরা, ওই দিন এখান থেকে পুরান প্যান্ট শার্ট কিনে আমাকে নিয়ে আসার, ওই কেবাট কিলাকে টেইলার্সে দিল। ময়মনসিং শহরের প্রত্যেকটা টেইলার্সে মুকুল নিতনের ড্রেসের ব্যাপারে অবগত আছে,
রাইট?
তারা দ্রুত
বিখ্যাত স্কুল,
হ্যাঁ, তারা দ্রুত বানায় দিল। পরের দিন আমি স্কুলে গেলাম, ওসব ছেলে মেয়েদের পায়ে দেখলাম তখনকার বিখ্যাতটা কেস ছিল বেলি কেস, বেলি কেস আর জাম কেস।
জি,
এই কেসগুলি সাধারণত অভিজাত শ্রেণীর ছেলে মেয়েদের পায়ে থাকত।
জি,
আমার জন্য কিনা হলো একটা প্লাস্টিকের, কিন্তু সাদা কেস ছিল প্লাস্টিকের।
জি,
তো প্রথম দিন আমি মুকুল নিকেতন স্কুলে এই জীবনে প্রথম নিজের মানে নিজের মাপ মতো একটা প্যান্ট আর কি ওই দিনই বানানো হলো, জীবনে প্রথম স্কুল, তাও স্কুল ড্রেসের জন্য প্যান্ট পরলাম, বেল্ট পরলাম। স্কুলে ব্যাগ কিনা হয় নাই, বই হাতে করে স্কুলে রওনা করলো। আমাকে লোকেশন দেওয়া হয়েছে যে রেললাইন দূরে হাঁটার জন্য, কারণ 10 টাকা রিক্সা আবার সম্ভব না। হাঁটে হাঁটে গেলাম স্কুল গেটে, যাওয়ার আগে আমি স্কুলে ঢুকতে পারতেছি না, সংকোচ ভূত করতেছে, এত অভিজাত ছেলে মেয়ে এখানে, কি সুন্দর সুন্দর স্বাস্থ্য চেহারা এদের, কি মানে প্যান্ট শার্ট ইন করা, কি সুন্দর, কি সুন্দর সুন্দর কেস, মানে ঢুকতে পারতেছি না। স্কুলের অপোজিটে ছিল কৃষি অফিস, ফাঁকা জায়গা ছিল, ওই ফাঁকা জায়গাটা আমি দাঁড়ায় রয়েছি। যখন সময় হয়ে গেছে, ছাত্ররা ঢুকার শেষ, ক্লাস ঘন্টা বাড়িতে দিয়েছে, তখন গেট মারি দিয়েছে, আমি কিন্তু স্কুলে ঢুকি নাই বয়ে। তখন দেখি আমার হাত পা আবার কাঁপতেছে, আমি কি করলাম স্কুলে আসি? এখন বাবা বসে রয়েছে যে আমার ছেলে স্কুলে যাবে, স্কুল থেকে আসবে, স্কুলে খবরটা দেয় না, তারপর সে বাড়িতে যাবে, আমি কি বলবো? ওখানে অনেকক্ষণ দাঁড়া রইলাম, তারপর রেল স্টেশন আসে অনেকক্ষণ বসে রইলাম, বসে থেকে তারপর আস্তে 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 বাড়িতে চলে গেলাম, ওই কেবাট খেলি বাসায় আর কি, বাবা তো আমার অপেক্ষায় গেছি। গেলে কলে স্কুল কি ছুটি হয়ে গেছে, তখন আমি বলছি যে মানে একটা মিথ্যা কথাই বলছি আর কি, আচ্ছা ঠিক আছে, তাই আমি তো আজকে যাবো গা, তা তুই থাকিস, ভালো মতো থাকিস, সুন্দর মতো থাকিস, পড়ালেখা করিস। তখন তো যোগাযোগ ব্যবস্থা, ওই যে চিঠি অথবা কেউ আসলে এছাড়া তো কোনো ব্যবস্থা ছিল না। বাবা চলে গেল, বাবা যখন জায়গায় আমার মানে খুব খারাপ লাগতেছে আর কি। বাবা মনে আছে আমার একটা টাকা দিয়ে গেছিল, একটা টাকা রাই খাই দিয়ে কিছু কিনা খাইস, তখন একটা টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যেত। তারপরে আমি ওর বাবারে বলছিলাম এটা আমার লাগবে না, আপনি নিয়ে যান গা, বাবা আবার দিয়ে গেছে রাই খাতা। এরপরে দিন স্কুলে ঢুকে পড়লাম, ঢুকে সেরে আমার সেকশন পড়লো ঘ, ক, খ, ঘ, ঘ সেকশন। একবার লাস্টে আমি গিয়ে দেখি 3-4টা সামনে বসে রয়েছে, আমি লাস্টে বসে রয়েছি, আমি কারোর সাথে কথা বলে জিম মারে বসে রয়েছি। স্যার আসলো, নাম ডাকলো, প্রেজেন্ট দিলাম, নতুন স্কুল, নতুন ক্লাস, সবকিছু নতুন, স্যার অনেক কিছু পড়াইলো। এখানকার স্যারে যে প্রথম ক্লাসটা নিল, আমি একবার আজব নতুন তাকায় রইলাম, এখানকার স্যারেরা যে পড়াইলো কত যুক্তির সহিত, কারণ আমার জীবনে প্রথম কোন যুক্তির সহিত কোন স্যারের মানে টিচিং আমার শোনা। আর তখনকার গ্রামের শিক্ষকরা তো এত ট্রেডিং ছিল না তাদের, তাদের একটা ইয়া ছিল না, আমার কাছে সমস্ত আকাশ পাতাল ডিফারেন্স লাগলো। মুকুল নিকেতনে একটা সিস্টেম ছিল, একটা নিয়ম ছিল, কোন ছেলে মেয়ে যদি ঘর থেকে বাহির হইত, ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেন অনুমতি নিয়ে বাহির হইত, এবং টিফিনের সময় হলে ওই ক্যাপ্টেনে গিয়ে সারে ক্যান্টিন থেকে পুরি সিঙ্গার এগুলো নিয়ে আসতো, পানিও নিয়ে আসতো, এখানে বসে খাইতে হইত, যে বাইরে হই হুল্লা সেটাও করতে দিত না। এরকম শাসনে করা শাসনে ছিল আমাদের সময়, 1992 সালে কথা বলতেছি। আমার এমন প্রস্তাবে দর্শে আমি যে ক্যাপ্টেনকে বলবো
সেই সাহসটা পাচ্ছি,
এই সাহসটা আমি পাচ্ছি না। পরে জাগিয়ে একসময় বলছি যে ভাই আমি প্রস্তাব করি, হ্যাঁ ঠিক আছে যাবো। প্রথম দিন এভাবে খেল, শরীর একবারে কর্দ মারতো, আমার শরীর খালি ঘামে, স্কুলে প্রথম স্কুলে এক সার আসে, কি সুন্দর সুন্দর কথা বলে, কি সুন্দর, আমাকে অন্যরকম লাগে। ছুটি হলো, বাসায় চলে গেলাম, পরের দিন আসলাম, এভাবে স্কুল জীবনটা আমার গেলাম। প্রথম সময় পরীক্ষা দিলাম মুকুল নিকেতন স্কুলে, ক্লাস 9-এ প্রথম সময় পরীক্ষা। এর ভিতরে আমার দুই একজনের সাথে যা পরিচয় হইল আর কি, কারণ গ সেকশনে যারা ছিল সবাই নতুন, এখানে পুরান ছাত্র না। পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে পরীক্ষা দিলাম, এই 3 মাসের ভিতরে বাড়িতে আসা যাওয়া নেই, বাড়ির সাথে কারো যোগাযোগও নেই। এর মধ্যে বাবা আসছিল, এসে দেখা করে গেছে, ওই চাল নিয়ে আসছিল, পেঁয়াজ তরি তরকারি, এই পর্যন্তই। বাবা একদিন থেকে চলে গেছে, 3 মাস পরে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পর আগে ছিলাম গ্রামে, সারাদিন রোদ্রে থাকতাম, কৃষিকাজ করতাম, এখন শহরে 3 মাস একরা মানে ছায়ের ভিতরে রয়েছে, আমার স্বাস্থ্য চেহারা অন্যরকম হয়ে গেল। গ্রামে যাওয়ার পর সবাই
দেখতে আসে,
না দেখতে আসে মানে দেখেছে, আরে তুই তো সুন্দর হয়ে গেছিস, ফস হয়ে গেছিস, এরকম সবাই বলতে, এটা স্বাভাবিক হবে। তো বাড়ি থেকে আসলাম, কতদিনের, 7 দিন না 8 দিনের ছুটি পেলাম, ছুটি পেয়ে আবার আসলাম বাড়ি থেকে, এসে ক্লাসে গেলাম। স্কুলে যখন ঢুকলাম, তখন আগে যেসব ছেলেরা আমি কথা বলতে ভয় পাইতাম, কারণ ওদের গেট আপ, ওদের মানে পোশাক, ওদের ব্যাগ, হ্যাঁ, ওদের এই যে জুতা, এগুলি দেখে ওদের সাথে কথা বলতে সংকোচ বোধ করতো আর কি। যদি ক্লাসমেট, যেসব ছেলেদের সাথে আমি কথা বলতাম না, একটু দূরে দূরে থাকতাম, বা ওরা আমাকে একটু অন্য চোখে দেখত। তো ক্লাসে আসলাম, আসার পরে সবাই, এই তুমি তো আমাদের সেকশনে ফার্স্ট হয়েছ, সবাই তুমি তো আমাদের সেকশনে ফার্স্ট হয়েছ, সবাই এই কথা বলে। আমি কি হাসা নাকি? হ্যাঁ, তুমি ফার্স্ট হয়েছো। পরে দেখলাম অন্য অন্য সেকশনের যেসব ছেলেরা ফার্স্ট হয়েছে তারাও আমার কাছে আসলো, আমাকে তারা ধরে নিয়ে গেল তাদের ক্লাসে। মানে আমি এই তিন মাস ছিলাম, কিন্তু এই তিনটা মাসে আমি ক্লাস করছি ওই গোয়া সেকশনে। আমার মনে আছে তখন ওই মুকুন্দিন স্কুলের বেড়াটা ছিল বাসের বেড়া, বাসের বেড়ার কোনায়, সবার পিছনের কোনায় যে জায়গাটা, ওই জায়গাটাতে আমি বসতাম, ওই কিন্তু আমি সরতাম না।
জীবনের গল্প কেবল শুরু হয়েছে। যিনি জীবনের গল্প বলছেন তিনি হচ্ছেন আব্দুল মালেক, কিন্তু আব্দুল মালেক নামে তাকে আপনারা চিনবেন না। তার আরেকটা পরিচয় আছে, ঢাকা শহরের অসংখ্য মানুষ যারা পাবলিক বাসে চড়েন তাকে আপনারা চিনবেন এই পরিচয় দিলে। তিনি হচ্ছেন জ্যোষ্ঠী মধু হকার আব্দুল মালেক, যিনি অনেক সুন্দর সুন্দর কথা লিখে পাবলিক ট্রান্সপোর্টে পোস্টারিং করতেন, নিচে লেখা থাকত জ্যোষ্ঠী মধু হকার আব্দুল মালেক। তার যে জীবনের গল্প সেটা শুরু হয়েছে মাত্র, এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে তিনি এখন একজন সামাজিক কর্মী, এত নীতিবান একজন সামাজিক কর্মী। সেটার প্রমাণ যদি আপনারা পেতে চান তাহলে আপনারা যেটা করবেন, আমার পেজটাতে আসবেন, আমার ফেসবুকের ঠিকানাতে ওনার যে ব্যক্তিগত আইডি সেই আইডিটা আমি শেয়ার করে দিয়েছি, যারা ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ফেসবুকের মাধ্যমে। ওনার যে কাজের মধ্যে উনি এখন আছে সেটার সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজি কিবরিয়া নামে। প্লিজ লাইক দিস পেজ, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা যে কোনো সময় আজকে যিনি গেস্ট আছেন এখানে স্টুডিও থেকে লাইভ হব, সুতরাং আপনাদেরকে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার জন্য বলছি, যে কোনো সময় আমরা লাইভ হব। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। আমাদের সঙ্গে রয়েছেন মালেক ভাই, জ্যোষ্ঠী মধু হকার নামে তিনি সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে খুব বেশি পরিচিত, এবং তার যে নীতি কথাগুলো আমরা পাবলিক ট্রান্সপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাবলিক প্লেসে আমরা পড়েছি, নিচে লেখা থাকত জ্যোষ্ঠী মধু হকার আব্দুল মালেক। এই লোকটিকে আমি ফেসবুক থেকে এক ধরনের কিডন্যাপ করে বলা যেতে পারে, উনি আসতে চাননি, আমি ধরে বেঁধে তাকে নিয়ে এসেছি, এবং খুব খুশি যে আমি আজকে আপনাদের সবাইকে তার জীবনের গল্পটা শোনাতে পারছি। ওকে, চলুন, যেখানে আমরা ছিলাম মালেক ভাই, যে আপনি ফার্স্ট হলেন, তারপর
তো স্কুলে ফার্স্ট হলাম, চারটা শাখায় চারজন ফার্স্ট সেকেন্ড যারা আছে তাদের, প্লাস মেয়েদের শাখা ছিল আলাদা। তো প্রধান শিক্ষক আমির আহমেদ চৌধুরী রতন, তখনকার একটা নিয়ম ছিল প্রত্যেক সেকশনে যারা ফার্স্ট সেকেন্ড হবে তাদেরকে উনি তার রুমে একত্রিত করে সবাইকে উপদেশ দিত। তো আমার ডাক পড়লো সেইখানে, এই প্রথম আমি মুকুন্দনিকেতন স্কুলের প্রধান শিক্ষককে আমি প্রথম দেখি। ওনার কথা অনেক শুনছি, 92 সালের সময়কার কোন ছেলে কোন মেয়ে যদি মুকুন্দনিকেতন স্কুলে পড়ালেখা করে থাকে তাহলে আমির আহমেদ চৌধুরীর কথাটা তার এখনো মনে আছে। তো ওনাকে দেখলাম এই প্রথম, এক ঘন্টা উনি এই বক্তব্যটা দিল ওনার রুমে বসে। তো আসলাম, এরপরে যেসব ছেলেরা মানে আমাকে একটু নাক ছিটকাইত, আমার সাথে বেশি মিশত না, আমি গ্রামের, তারা দেখতেছি পরে মানে আমার প্রতি সবাই একটু এরপরে যে আমি স্কুলে যাই, আমার শরীরের ভিতরে আলাদা একটা স্পিডই থাকে। যে স্কুল ঘেদে আমি প্রথম দিন ঢুকি নাই মনের সংকোচে মনের ভয়ে, সেই স্কুল গেড়ে এখন আমি ঘেড়ে ঢুকি বীর দর্পে, মানে মনের ভিতরে একটা বিশাল সাহস আমার এসে। দ্বিতীয় দিন ক্লাসে গেলাম, নাম ডাকলো স্যারে, আমি তো ওই জায়গাতেই বসা। পরে স্যারে বলল তোমার আর ওইখানে বসো, তুমি সামনে আসো। অর্থাৎ আমি কিন্তু সেই গ্রামের একটা ছেলে, সংকোচে হোক যেভাবে হোক আমি কিন্তু পিছনে বসে থাকতাম, তিনটা মাস কিন্তু ক্লাস করছি পিছনে বসে। এখন এই পিছন থেকে যে আমি সামনে আসলাম, একমাত্র কারণ কিন্তু আমার স্কুলের একটা রেজাল্ট, আর কিছু না। এভাবে গেল ক্লাস নাইন, গেল নাইনের ছাত্র ছিল 750-এর উপরে, একটা ক্লাসে 750 ছাত্র মানে ওইটা একটা বিশাল বড় স্কুল
নিশ্চয়ই।
নাইন শেষ হইল, টেনে উঠলাম, তখন আমি 750 ছাত্র ভিতরে আমি নবম হইলাম। তো এরপরে আমার শিক্ষা জীবনটা, তখন আমার একটা তিক্ততা আসলো যে আমি তো আরো ভালো করতে পারতাম যদি আমি প্রাইভেট পড়তে পারতাম, কারণ তখন কিন্তু প্রাইভেট ছিল না, মানে হালকা হালকা একটু একটু প্রাইভেট ছিল। কেওয়াটখালীতে একটা কোচিং সেন্টার খুললো, কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেখানে আমাদের ক্লাসে অনেকেই পড়ে, ও তাদের কাছ থেকে আমি নোটগুলো নিতাম। সেটা ফটোকপি করার টাকাও কিন্তু আমার কাছে ছিল না, আমি সেটা হাতে লিখে রাখতাম, তাতে আমার আর দুটো উপকার হইতো, ওটা কিন্তু অনেকটা রিভিশন বা ভালো একটা সিনেমা হয়, মানে হাতে লেখাটাও চালু হইতো, দুটোটাই হইতো। তখন আমার মনের ভিতরে সংকোচ, আমি যদি খালি দুইটা মাস তিনটা মাস একটা প্রাইভেট পড়তে পারতাম, পরবর্তীতে পারিবারিকতা চিন্তা করে ওগুলি মাথা থেকে দূরে দেশে, না নিজের পরিশ্রম করতে হবে। আমি পড়ালেখা করতাম প্রচুর। আমার একদিনের কথা মনে আসছে, আমার টেস্ট পরীক্ষার এক মাস আগে, আমি তখন উচ্চদগণিত একটা অঙ্ক ছিল আমাদের সময়, টাফ একটা সাবজেক্ট, আর উচ্চদগণিত নেওয়া মানে সেখানে বাধ্যতামূলক প্রাইভেট পড়া, সায়েন্স গ্রুপে আমি ছিলাম আর কি। আমি অঙ্ক করতাম প্রচুর, বিজ্ঞান সাবজেক্টের প্রতি আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল, আমি বুঝতাম ভালো, সেখানে আমার নম্বরও আসতো ভালো।
ওকে,
এখন এটা অনেকে বললে হয়তো বা বলবে যে একটু বেশি বেশি বলি কিনা, তো বারান্দায় বসে অঙ্ক করতে এসে আমি অঙ্ক করতে পারতাম প্রচুর। একদিন রাত্রে অঙ্ক করতে এসে, অঙ্ক করতে করতে ফজর আজান দিয়ে দিছে, আমি জানি না যে এটা ফজরের আজান, মানে আমার পড়ার প্রতি এমন একটা নেশা ছিল আমার। বাড়িতে যখন যাইতাম, আমার দিকে একটু ভিন্ন দৃষ্টিতে সবাই ছিল গ্রামের, আমার স্বাস্থ্য চেহারা থাকতে ভালো হলো, রেজাল্ট এখানেও ভালো করলাম, যখন টেনে উঠলাম ওই সারের কাছে গিয়েছে, স্যারের সালাম দিলাম, তার পাশ হয়ে সালাম করলাম, কি খবর রেজাল্টের খবর, আমি বললাম স্যার আমি তো নকুল নয় তো নবম স্থান অধিকার করছি,
বিশাল ব্যাপার,
হ্যাঁ নাইনের ফাইনাল পরীক্ষা নবম স্থান অধিকার করছি। স্যার এত শুইনা পরে মানে বসাইলো, বসে সব শিক্ষক করে বললো, অনেক শিক্ষক করে সে তুই তাই করে পড়তো, বললো দেখ আমি যাকে নির্বাচন করছি দেখিস সে একদিন একটা ভালো রেজাল্ট করবে অত্র এলাকার ভিতরে। যখন আমি পরে এসএসসি পরীক্ষা দিলাম, এসএসসি পরীক্ষার পরে তিন মাস ছুটি,
জি,
তা আমি বাড়ি যাবো, এবার সবাই খুশি, এখন কাজের নতুন লোক এসে গেছে, আগে তো লোক শর্ট ছিল আমাদের, আমার সেই পূর্বের কাজগুলো আবার, আমার
ওই যে হাল চাষ করা, জমিতে যাওয়া,
হাল চাষ আমি করতে পারতাম না, তারাই করতো, ধান লাগানো, ধান বাসা বা ধান কাটা, যখন যেটা আসতো
গরুর পিছনে সময় দেওয়া,
গরুর পিছনে সময় দেওয়া, এটা ছিল বেশি আমার আমার উপরে।
জি,
রেজাল্টের দশ দিন আগে আমি ওর মামসিং আসলাম, রেজাল্টের দিন আমি স্কুলে গেলাম, সব ছাত্ররা স্কুলে হাজির, তখন রেজাল্ট শিট আসতো ডিসি অফিস থেকে, প্রত্যেক স্কুলে একটা লিস্ট দিয়ে দিত, সেটা স্যাররা এনে সেটা স্কুলের ভিতরে পইরা পইরা শোনাইত। বিকাল হয়ে যায়, সব ছাত্ররা সংকুচে আছে, কেউ আতঙ্কে আছে, কার কি হয় যে একটা টেনশনটা আর কি। সন্ধ্যার দিকে স্যার ডিসি অফিস থেকে আসলো, সবাই তো কেরানির কাছে অন্যান্য স্যার কাছে জিজ্ঞাসা করছে, স্যার কোন স্যার গেছে, তোদের অমুক স্যার গেছে আনতে, রেজাল্টটা অমুক স্যার গেছে, সবাই তো ওই স্যারের দিকে দৃষ্টি। যখন ওই স্যার আসলো, হই হুল্লা করে পুরা স্কুলের সবগুলো এখানে, পরে স্যার একটা টেবিলের উপরে দাঁড়াইলো, দাঁড়ায় সে অনেক উপরে দাঁড়ায় সে এনে পরে পড়ে আসেন, তখন সন্ধ্যা পরে পরে উনি শোনাইতেছে। আমাদের সময় তিনটা ছিল, ইস্টার মার্ক, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, আর একটা ছিল বোর্ড ইস্টার, এটা বোর্ডে বিশ জন করে নিত। প্রথমে ইস্টার মার্কের গুলি বলতেছে, তো মার্শাল আমার নাম বলল, আমি ইস্টার মার্ক পেয়ে গেছি, এবং আমার নাম্বার হইল 800 কত নাকি নাম্বার,
মাই গুডনেস। এসএসসি আপনি কি সায়েন্সে ছিলেন? না,
সায়েন্সে ছিলাম, হ্যাঁ, এবং ছয়টাতে লেটার। ওই যে আমি বলছি যে আমি আমার উচ্চতর মেতে লেটার, জেনারেল মেতে লেটার, সায়েন্সের, ফিজিক্স, কেমিস্ট্রি,
800
উপরে মার্কস ছিল, মানে আমার বিজ্ঞানের যতগুলো সাবজেক্ট ছিল সবকে 90+, এবং জেনারেল মেথ, উচ্চতর মেথ 100-এ 100।
যষ্টিমধু হক আর আব্দুল মালিকের জীবনের গল্প আপনারা শুনছেন প্রিয় শ্রোতা, প্লিজ এটা একটু মাথায় রাখবেন। ওকে, বলেন।
আমি বোর্ড স্ট্যান্ড করতে পারি নাই 30 না 35 জন।
আচ্ছা,
কারণ বোর্ড স্ট্যান্ডগুলি তো সাধারণত এক নম্বরের ডিফারেন্সি অনেক কিছু হয়ে যায়।
জি,
এরম রেজাল্ট পাইয়া ওই দিন যে স্কুল থেকে বাড়িতে গেলাম কেওয়ট খালি, রেললাইন দিয়ে হাইটে গেলাম, কোন দিকটা যে গেলাম আমি টের পাইলাম না, এত দ্রুত গেছি। ও, এর আগে একটা কথা বলি, স্কুল থেকে যে আমার স্কুলে আসতাম বাসা থেকে, আমার নিত্য জিনিস ছিল হাঁটা, পায়ে হাঁটা। হয়তোবা কোনোদিন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র বাস আসতো শহরে, সেই বাস যদি পাইতাম তুলে বাস উঠতে ঝুলে আসে পড়তাম, যদি ওই বাস না পাইতাম তাহলে সেট গোর ছিল, অর্থাৎ রেল স্টেশনে ইঞ্জিন যদি ডিস্টার্ব হয় ওইখানে গিয়ে ইঞ্জিন ঠিক করে বলতো সেট গোর, ওইখান থেকে খালি ইঞ্জিন আসতো, ওই ইঞ্জিন উঠে আসে পড়তাম। এগুলি হঠাৎ সপ্তাহে দু একদিন মিলত, নতুবা আর সপ্তাহের প্রতিদিনই পায়ে হাঁটা। তো ওই দিন স্কুল থেকে বাসায় গেলাম, বাসায় গিয়ে সেরা সবাই আমার রেজাল্ট শুনে খুব খুশি, কারণ তখনকার স্টার মার্ক পাওয়া একটা সব টাফ ব্যাপার, 90-91-92 কথা বলতেছি। তখন একটা ছেলে যদি এসএসসিতে এবং ইন্টারে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনও পাইতো, সেই কিন্তু বিভিন্ন বিম মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাদের জন্য একদম ইজি ছিল, সহজ ছিল, তারাই চান্স পেত। কিন্তু আমি স্টার মার্ক পাইছি। আমি রেজাল্ট পাওয়ার পর যে বোন চাষা দেব তাকে আমরা বু ডাকতাম আর কি গ্রামের, কয় তখন তো সবাই তুই মিষ্টি খাবে, যেতে তুই মিষ্টি খাওয়া, মিষ্টি করে দেখা হইবি, আচ্ছা তুমি মিষ্টি খাও সবাই রে, আমি বাড়ি থেকে পরে আব্বার কাছ থেকে কয় না দিব না। তারপরে বাড়িতে ওই ট্রেনে বাড়িতে গেলাম, বিকালের ট্রেন, ওখান থেকে ট্রেন থেকে নামে ওখান থেকে আরো 10 কিলোমিটার কিন্তু আমাদের বাড়ি, গ্রামের বাড়ি। আগে তো যাইতাম বাড়িতে আসা যাওয়া করতাম, আমি 10 কিলোমিটার হাঁটতে গেলে বাবার সাথে একলা হাঁটতেও কিন্তু ওই যে কোনো জায়গায় একটা গাছতলায় বসে কতক্ষণ বসে যেতাম। ওই দিন আর কোনো মানে আমি টেরই পাইনি আমি কোন দিক থেকে বাড়িতে চলে গেছি। রাত্রেবেলা বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে সেরা সবাই জানালাম আমি স্টার মার্ক পাইছি। মানে ইস্টার মার্ক তোর গ্রামের কেউ বুঝে না। আমার গ্রামের
কোন ডিভিশন পাইছো, পাস করছো কিনা এটা কো, স্টার মানে কি এটা তো বুঝতে পারতেছি না।
তো পরে মারে বাইরে আমার ফ্যামিলিরাই কেউ বুঝে না। পরে দিন চাষা আসলো, চাষা আসা কি তোর রেজাল্টের খবর গিয়ে কাকা আমি স্টার মার্ক পাইছি। কাকা আমার বলতেছে আরে স্টার মার্ক তো বুঝলাম, ডিভিশন কোনটা? আমাকে বলতেছে ডিভিশন কোনটা পাইছিস? আমি যে কাকা এটা তো স্টার মার্কের ডিভিশনের উপরেরটা, ফার্স্ট ডিভিশনে তোর সবচেয়ে উপরে, এর উপরে কিছু নাই। আমি যে কাকা সেটা আছে, সেটা আমি পাইছি। লেটার কটা পাইছস? আমি যত রাতে লেটার পাইছি। বলে এইবার বুঝছি, মানে তারা একটা জিনিস বুঝতো, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন আর লেটার, দুইটা তিন রাতে লেটার পেলে সে ভালো ছাত্র। এরকম সবাই যখন জানাজানি হইল গ্রামের মানুষ, একবারে সবাই গ্রামের ভিতরে একটা বিশাল কিছু অবস্থা, বিশাল রেজাল্ট করছি। তো বুধবার রেজাল্ট দিছিল, বৃহস্পতিবার বাড়িতে গেলাম, ওই মসজিদে ইয়া দিল বাবা, ওই যে বাতাসা ছিল তখন সাদা সাদা গুল করে বাতাসা দিল মসজিদে, মসজিদে আমিও গেলাম। আমার প্রতি গ্রামের সব মানুষেরই একটা আলাদা দৃষ্টিভঙ্গি আসা গেল। এবং শুধু সেটা না, রেজাল্ট হওয়ার 15 দিনের ভিতরেই পড়ার পর আমার জন্য বিয়ার গোড়া এসে গেল 5-7টা। আমার গ্রাম থেকে, পাশের গ্রাম থেকে আত্মীয় স্বজন বিয়ার গোড় নিয়ে আসা শুরু করল।
ছেলে স্টার মার্কস পেয়েছে, বিয়ে দিয়ে দাও।
এখন ওকে বাবারে বলতেছে আপনি ওরা পড়ালেখার সমস্ত খরচ বহন করবে।
ওকে,
কিন্তু আমার বাবা সেগুলি কোন পাত্তাই দিল না, পাত্তা দিল না। এই জন্য আমার যখন রেজাল্টটা ভালো হইল, তখন আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্যের ভিতরে মনোবলটা এরকম হইল, আমার বাবা মা ভাই বোন এরকম মনোবলটা হইল যে আমার পড়ালেখার জন্য যদি আমাদের সমস্তরা সম্পত্তিও বিক্রি করতে হয়
তাহলে চলে,
এবং সবাই যদি মজুরিও করতে হয় সে মজুরি করবে, সমস্ত সম্পত্তি বিক্রি করবে, তবু আমাকে তারা পড়ালেখা করাবে। এরকম একটা টেন্ডেন্সি, মানে এরকম একটা সাহস, এরকম একটা মনোভাব আমাদের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের ভিতরে আমি তখন লক্ষ্য করছি, যেটা আমার চোখে এখনো ভাসে। যে মামার কথায় আমাদের বাড়ির সবাই উঠবস করতো, সেই মামাও একটা নিয়ে আসলো। কিন্তু শেষে আমার বাবা বলছে না না, আমার ছেলেকে আমি পড়ালেখা করানোর জন্য যদি আমার জমি সবটা বিক্রি করতে, আমি বিক্রি করবো। পরের ক্ষেত খামারে যদি মজুরি করতে হয় সেটা আমি করবো, আমি কি আমি বিয়া করে ওকে পড়ালেখা করাবো না। 2-3 মাস ছুটি, তখনকার আমাদের গ্রামের বাড়িতে যদি কারো বাড়িতে পিঠা হইত আমাকে দাওয়াত করে খাওয়াইতো। আমাদের বাড়ির থেকে পূর্বপাড়া একটা বাড়ি ছিল, তারা বিয়ের জন্য প্রচুর পাড়াবাড়ি করছে, ওই তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাকে দাওয়াত দিত। তা আমি আবার মাকে ভরে বলছি যে মা এরকম ঘটনা, তারা খালি চাষি খেলে আমাকে ডাইকে ডাইকে নেয়। পরে বলে সাবধান, তুই আর ওখানে যাইস না, পরে তোর কোনো কিছু ওই পানি পড়া খাওয়াইব। কিন্তু আমি আর জানি না, কারণ 3 মাসের ভিতরে আমি খালি বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত দিয়ে খেলাম। আর আমাদের পার্শ্ববর্তী যেসব গ্রামের বা ওই গ্রামের যেসব ছেলেরা সামনে বছর পিএসসি পরীক্ষা দিবে, ওদের গার্জেনরা সবাই আমার কাছে আসলো, ক্যামেরা দল ভালো আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিতে নেওয়া শুরু করলো। 3 মাস পরে আমি আবার শহরে আসলাম, আসে সেটা ময়মনসিং নাসিরাবাদ কলেজে ভর্তি হইলাম। ইন্টারমিডিয়েটে ভর্তি হইলাম, ইন্টারমিডিয়েট ক্লাসটা সেভাবেই চললো। আগে ছিলাম স্কুলে কেওয়াটখালি থেকে, স্কুলে আসতে সময় লাগতো প্রায় 2 কিলোমিটার। যখন নাসিরাবাদে ভর্তি হই তখন দূরত্ব হয়ে গেল 4 কিলোমিটার আসা এবং যাওয়া।
4 কিলোমিটার পায়ে হেঁটে, মানে কি 8 কিলোমিটার?
8 কিলোমিটার পার ডে। কলেজ জীবন পুরাটাই গেল। কলেজ জীবন যখন আমার শুরু হয় তখন আমি বাসাটা ছেড়ে দিই, বোনের বাসাটা, কারণ তাদের দুইটা ছেলে বড় হয়ে তাদের শাখার সমস্যা হয়েছে। তখন আমি ওখানে একটা মেসে উঠি, তখন আমি কিছু টিউশনই করাই, মানে ছাত্র পড়াই আমার মেসের খরচ চালানোর জন্য, কারণ বাড়ির থেকে আমার টাকা দেওয়া সম্ভব না, আমি সেটা বুঝি। আমি 4টা ছাত্র পড়াতাম, 4টা ছাত্র পড়ে আমি পাইতাম মাত্র 1200 টাকা, 300 টাকা করে দিত দুইটা ফ্যামিলিতে। এই 1200 টাকা দিয়ে আমার পুরো মাস চলে যেত। বাড়ি থেকে শুধু চাউল আনতাম, নিজে পাক করতাম, খাইতাম। মেসে আর কয়েকটা ছেলে ছিল, সবাই কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ওখানে মেসে থাকতো, প্রাইভেট পড়তে পারতাম। ওদের কাছ থেকে অঙ্ক যেগুলো আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রিগুলির পড়ার যেসব গাইডেন্স, আমি ওদের কাছ থেকে নিতে পারতাম। ইন্টারমিডিয়েট পরীক্ষার 4 মাস আগে আমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হলো সেটা। আজকে আপনাদের রেডিওতে আপনার সামনে কথা বলতেছি ওই একটা কারণে, নতুবা আমার সময়ে আমি যে রেজাল্ট করেছিলাম এসএসসিতে ইন্টারে, আমার সেই রেজাল্টটাই হইতো। আজকে আমি অবশ্যই, আমার সাথে যারা ছিল, আমার নিচেও যারা ছিল, তারা সবাই মানে অনেক সরকারের অনেক উচ্চ পর্যায়ে আছে, অধিকাংশই আমি বিএড ডাক্তার, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, আমি সেখানেই থাকতাম। আজকে কিন্তু আমি ঢাকা শহরে হকার, শুধুমাত্র একটা ভুলের কারণে, একটা ডাক্তারের ভুলের কারণে। তো আমি থাকি মেসে, বাবা মাঝে মাঝে আসে, আমিও বাড়িতে যাই। ইন্টারমিডিয়েট পরীক্ষার 4 মাস আগে হঠাৎ করে আমার বাম পাশের কিডনিতে পাথর ধরা পড়ল, মানে আমার পেটে, তল পেটে, পাশের বাম পাশে প্রচন্ড ব্যথা। আমি তো আর বুঝি না কিসের ব্যথা, ব্যথা আজকে যায়, কালকে যায়, পরশু যায়, ব্যথা শুধু ব্যথাই। তখন বাড়িতে তো ফোন করার কোনো ব্যবস্থা নেই, এমনি বাড়ি থেকে কেউ খবর দিলে তারপরে, চিঠি তো যাবো অনেকদিন পরে। পরে আমাদের মেসে কিশোরগঞ্জের একটা ছেলে থাকতো, আমাদের মেসে আবার আরেকটা লোক থাকত, কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, লাইব্রেরিয়ান। উনি আমাদের প্রতি অল্প একটা দৃষ্টি দিত, আমাদের প্রতি বিশেষ করে। পরে ওই কিশোরগঞ্জের ছেলেটাকে আমাদের বাড়িতে পাঠালো, যদি বাড়িতে খবর দে। তো বাড়িতে খবর পায় সাইরে বাবার খবর দিল, খবর পায় সাইরে আর কোনো কথা নাই বাবা। ওই অবস্থাতেই তাড়াতাড়ি আসলো, 500 না 600 টাকা নিয়ে আসলো। বাবা এসে প্রথমে আসে সাইরে আমাকে দূরে কান্না শুগুলো, তোর কি শিখিয়েছে এই অবস্থা। কারণ আমাদের ফ্যামিলির, আমাদের আত্মীয় স্বজন, আমাদের গোষ্ঠী, আমাদের গ্রাম, আমাদের পাড়া প্রতিবেশী এবং আমার এলাকা, আমি এসএসসি পাশ করার পর সবাই আমার প্রতি একটা ভিন্ন দৃষ্টি ছিল যে হয়তোবা একটা ভালো কিছু করতে পারবে। কেউ বলছিল ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, এরকম একটা কিছু স্বাভাবিক যেরকম বলে আর কি মানুষের বর্তমান সমাজে, যারা একটু বলে ভালো রেজাল্ট করলে। আমাদের পুরো এলাকার মানুষের একটা আশার প্রতীক হয়ে গেলাম আমি এসএসসি রেজাল্ট করার পরেই। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে ওই হঠাৎ ব্যথা, বাবা আসলো, বাবা এসে আমাকে দূরে অনেক কান্নাকাটি শুরু করলো। পরে সালাম ভাই এসে সেটা বললো যে চাষা আর সময় নিয়ে ওর নিয়ে চলেন ডাক্তারের কাছে যাই। পরে সালাম ভাই নিজেই, সে নিজে থাইকে আর একটা মেসের লুক নিয়ে বাবার এনে ডাক্তারের কাছে গেল, প্রাইভেট ডাক্তার, 200 টাকা বুঝিয়েছিল। প্রাইভেট ডাক্তার দেখালো, ডাক্তার আল্ট্রাসোনোগ্রাম করালো, সাথে সাথে বললো যে আপনার ছেলে তো বাম পাশের কিডনিতে পাথর ধরা পড়ছে, এই পাথরের ব্যথা। এখন তো কিডনিতে বা পিতা পাথরে কোনো রুগী না। পরে আমাকে নিয়ে পরে ডাক্তারের ব্যথার ট্যাবলেট দিল, ব্যথা একটু কমলো। আমাকে নিয়ে মেসে গেল, মেসে গিয়া সেরা বাবা তো খালি শুধু কান্দে। পরে সালাম ভাই বললাম যে সালাম ভাই আপনি একটু বাবার একটু সাহস দেন, কেমনে কি করা যায়,
কিডনিতে পাথর ধরা পড়ছে,
কিডনিতে পাথর ধরা পড়ছে। তারপরে দিন আবার ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারের সবকিছু বুঝায় বলার পর ডাক্তারে বললো যে কাজ করেন, আপনি অপারেশন করে ফেলেন, অপারেশন করলে সবচেয়ে ভালো হবে। কারণ ওর যে সামনে পরীক্ষা, যদি পরীক্ষার সময় ওর ব্যথাটা শুরু হয়ে যায় তো আরেক সমস্যা হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজে আমাকে ভর্তি করালো। ওপরে আবার বাবা বাড়িতে গেল, বাড়িতে গেছে পরিবারের সাথে বা মামার সাথে সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম অপারেশনই করাবে আমাকে, এবং আমিও সাহস দিলাম। ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করাইলো, ভর্তি করানোর পর অপারেশন হইলো। অপারেশন দিন বড় ভাই আসলো, মা আসলো, বাবা আসলো। পরে আস্তে আস্তে সবাই চলে গেল, অপারেশনের দিনই চলে গেল, হসপিটালে থাকার জায়গা নেই, মেসে থাকার জায়গা নেই। 2 রাত্র মা ছিল। তো যখন আমি একটু নিজে নিজে উঠতে পারি, সবকিছু করতে পারি, 3 দিন না 4 দিন পরে শিলি খুললো, শিলি খোলার পর মা চলে গেল, তখন শুধু বাবা থাকতো। অপারেশনের
এই কষ্টটা কোথা থেকে পেলেন, ব্যয় বা খরচ?
এটা সব বাড়ি থেকে গরু বিক্রি করে তারপরে আনলো। হসপিটালে ভর্তি করার সেরা বাবা হসপিটালে ভর্তি করাইলো, টাকা দিল সব সালাম ভাই। পরে বাবা এগুলো বাড়িতে গিয়ে সেরা দুইটা গরু বিক্রি করে তারপর টাকা নিয়ে আসলো। ময়মনসিংহ মেডিকেলে তো ওইখানে তো সরকারি অপারেশন। অপারেশনের 7 দিন না 8 দিন পর আমার যখন ছুটি হয়ে যাবে আর কি, আর 1-2 দিন পরে ছুটি দিয়ে দিবে, তখন একদিন আমার বাবাকে ডাক্তারে ডাইকে নিল, ডাক্তারের রুমে, ওয়ার্ড ডাক্তারের রুমে তাকে ডাইকে নিল। ডাইকে নেওয়ার পর বাবার কাছে কি বলছে আমি প্রথম শুনলাম, পরে শুনছি। তো ডাইকে নেওয়ার পর বাবা অনেকক্ষণ কথা বলল, বলার পর বাবা আসছে। বাবা আইসা সারিয়া আমার সিটটা ছিল জানালার সাইডে, বাবা বারান্দা ওইখানে দাঁড়ায় জানালা দেয় আমার দিকে তাকায় রয়েছে। আমি লক্ষ্য করি নাই প্রথমে, সে আমার দিকে তাকায় থেকে দিকে তার চোখ দিয়ে অঝোর নয়নে পানি ঝরতেছে। কতক্ষণ ধরে সে দাঁড়াইয়াছিল তো আমি জানতে পারিনি। আমি যখন আনমনে দিকে তাকাইছি তখন দেখি বাবা ওখানে দাঁড়ায় অজন হয়ে নেই পানি বলছে, সে আমার দিকে তাকায় খালি কান্দতেছে। আমি হতভম্ব হয়ে গেছি। আমি আস্তে আস্তে উঠে আইসি, আইসে কি আপনি কান্দেন কেন, কলে তুই বুঝবি না, এটা বয়সের ওই দিকে চলে গেল। যে বাবা আমার জন্য মনে করেন এই 4-5টা দিন 7-8টা দিন বারান্দায় শুয়ে রয়েছে, মশায় কামড়াইছে হসপিটালের বারান্দায়, সেই বাবা দেখে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে খালি। এই একটু ডাক্তারের রুম থেকে আসার পরে আমি জিনিসটা রহস্যরে বুঝতে পারতেছি ব্যাপারটা কি। আর খালি তার খালি শুধু চোখ দিয়ে খালি পানি পড়ছে আর গামছাতে পানি বসতেছে। বাবাই করলো কি, আমি রুমে আসেন, এনে বোন কি সে আপনার কনা কিছু হয়েছে না তুই বুঝতে না, এটা কই এসে বাবা ওইদিকে আইটে গেল বারান্দার ওই মাথায়। আমার কাছে মনে হচ্ছে যে আমি সম্পূর্ণ অপরিচিত একটা ম্যান, আমিও তো বুঝতেছি না। এই কতক্ষণ পরে আবার আসছে আমার তো অস্থির মনের ভিতরে, কি হইল কি হইল। আমি বারান্দায় খুঁজি, বাবারে খুঁজি, আস্তে আস্তে হাইটে ওই দিকে যাই, পাই না। অনেকক্ষণ পর আবার আসছে, তখন আমি শুয়ে রয়েছি। আমি কি সামনে কান্দতেছেন, কারণ রেখে আমাকে কোনো সমস্যা হয়েছে, অপারেশন যে হয়েছে কোনো সমস্যা হয়েছে কোনো আটা তুই বুঝতে না, খালি তার কথাটা তুই বুঝতে না। সিটের মাথায় বসে রয়েছে, অনেকক্ষণ বসে রয়েছি, আমারও তো অস্থির লাগে, খারাপ লাগতেছে। যাকে বাবা আর কিছু কইল না, এরপরে দিনই মনে হয় ছুটি নিয়ে নিল, আমার ছুটি নিয়ে আমাকে নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর সবাই আসলো আমাকে দেখতে, সাধারণত একটু অপারেশন হয়েছে, মামার আসছে, নানি আসছে, বাড়ির যারা ছিল পাশাপাশি গ্রামের সবাই আসছে। কিন্তু বাবায় তো শুধু তার কান্না তো আর থামে না, আমার বাবাই কিন্তু আবার বললাম মসজিদের ইমাম ছিল আমাদের গ্রামের, সে মাগরিবের নামাজ বা এশার নামাজ যদি মসজিদে যাইতে না পারত তাহলে সে উঠানে পড়ত, উঠানে যে বাঁশের বেতি দিয়ে একটা মশলা বোনা তুই মশলা উঠে নামাজ পড়ত। আর আমার বাবা যা নামাজ পড়ত কোরআনের আয়াতগুলো এমনভাবে তেলাওয়াত করত দুই তিন পাড়া দুই তিন বাড়ির দূর থেকে শোনা যেত। আর উনি সকালবেলা প্রত্যেক দিন সকালবেলা ফজর নামাজ পড়ে আমাদের পুরান ঘরের যেটা দক্ষিণের জানালা ছিল ওই জানালার সাইডে কোরআন তেলাওয়াত করত অনেক জোরে জোরে প্রতিদিন। বাবা তো খালি নামাজ পড়ে আর খালি হাউ মাউ করে গান দেয়, কাউরে কোনো কিছু বলে না, খাবারও কম খায় না, কাজের প্রতিও তার কোনো মানে কোনো কিছুর প্রতি তার ভক্তি নেই। তো পরিবারের ভিতরে একটা অস্বস্তি ভাব শরীর সবার ভিতরে, কি হয়েছে আমি হসপিটাল থেকে আসছি তার এই সমস্যাটা কি, আমি তো সুস্থ হয়ে গেছি।
এটা কি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে না?
ইন্টারমিডিয়েট পরীক্ষার চার মাস আগে,
চার মাস আগের ঘটনা। আমরা আরেকটা বিরতি নিব প্রিয় শ্রোতা, আমরা নিজেরাও জানি না যে কি ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা এখনো ক্যারি করে বেড়াচ্ছেন কিনা অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেই সময়কার আব্দুল মালেক, যাকে আপনারা ঢাকা শহরে চেনেন যষ্টিমধু হকার আব্দুল মালেক নামে, যিনি অনেক চমৎকার চমৎকার কথা পাবলিক ট্রান্সপোর্টে স্টিকার করে নিজের হাতে লিখে বা প্রিন্ট করে তিনি মেরে দেন, সেটা দিয়েছেন নগরীর বিভিন্ন দেয়ালগুলোতে। এবং এই যষ্টিমধু হকার আব্দুল মালেককে চেনেন না, এরকম লোকের সংখ্যা খুব কম। তিনি আজকে স্টুডিওতে লাখ লাখ মানুষের সামনে নিজের জীবনের গল্প নিয়ে, কেন তিনি যষ্টিমধু হকার এবং তিনি আজকে কিভাবে বা বেঁচে আছেন, কি করছেন, এত ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট, কি তার জীবন গল্প, সেটার অর্ধেক আমরা উপস্থাপন করেছি মাত্র। আমরা বিরতির পর রাত ১২টায় যখন ফিরব তখন হচ্ছে আসল ঘটনা। প্রিয় শ্রোতা, আমরা যে কোনো সময় আজকে যিনি গেস্ট আছেন এখানে স্টুডিও থেকে লাইভ হব, সুতরাং আপনাদেরকে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকার জন্য বলছি, যে কোনো সময় আমরা লাইভ হব। প্রিয় শ্রোতা, এই ফাঁকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শোনেন, এই প্রথমবারের মতো সেরা ১০টি দেশ কাঁপানো গল্প নিয়ে আপনাদের জন্য একটি বই বাজারে নিয়ে আসছে, যাহা বলিব সত্য বলিব নামে। এবং বইটি আসলে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি আমরা, শুধু দেশে না দেশের বাইরেও, এবং বাংলা এবং ইংরেজি একই সাথে বাংলা থাকবে পাশাপাশি ইংরেজি থাকবে। অসাধারণ একটি কাজ হচ্ছে, খুবই স্বল্প সংখ্যক বই বাজারে নামে, খুবই স্বল্প সংখ্যক। যারা এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে আমি বলবো যে অ্যাডভান্স বুকিং দিয়ে দেওয়ার জন্য rokomari.com থেকে আপনারা বইটি নিতে পারবেন। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। বইটি আপনার ঠিকানায় আপনার ঘরে পৌঁছে যাবে। বইটি পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য যেটা করতে হবে, ফোন দিতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, rokomari.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। অ্যাডভান্স বুকিং যারা করবেন কেবলমাত্র তারাই বইটি পাবেন, সুতরাং দ্রুত এবং যত দ্রুত সম্ভব হয়, কারণ খুব স্বল্প সংখ্যক বইটি আমরা বাজারে নিয়ে আসছি। বইটি সম্পর্কে শুধু একটা কথা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি অন্তত একবার পড়ে দেখা উচিত, তাহলে আমার কনফিডেন্ট যেটা বলে যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমার ফেসবুকে তার যেই ফেসবুক আইডি, আমাদের যিনি আজকে অতিথি যষ্টিমধু হকার আব্দুল মালেক, তার ফেসবুক আইডিটা শেয়ার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওখানে গিয়ে তার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। তিনি অসাধারণ একটি কাজ করছেন। আমার তার ফেসবুকের কর্মকাণ্ড দেখার পরে মনে হয়েছে যে এই মানুষটা সাচ্চা দিলের মানুষ, এই মানুষটা ভালো মানুষ, এবং ওনাকে অন্তত আমার হ্যালো ইট 920 তে আনতেই হবে। যে কারণে ওনাকে আমি আসলে কাউকে রিকোয়েস্ট করি না হ্যালো ইট 920 তে আসার জন্য, কিন্তু ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি আসেন। ওনার জীবন গল্প আমি এখানে উপস্থাপন করছি। ওনার ফেসবুক আইডিটা যদি আপনারা পেতে চান, আমার ফেসবুকে চলে আসবেন, ফেসবুক পেজে www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার এই পেজের ফ্যান ফলোয়ার মেম্বার যাই বলি না কেন সেটা হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক রাত ১২টায়।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
সময় রাত ১২টা। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। প্রিয় শ্রোতা, এই ফাঁকে আপনাদেরকে আরেকটি বিষয় বলতে চাই। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শোনেন, এই প্রথমবারের মতো সেরা ১০টি দেশ কাঁপানো গল্প নিয়ে আপনাদের জন্য একটি বই বাজারে নিয়ে আসছে, যাহা বলিব সত্য বলিব নামে। এবং বইটি আসলে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি আমরা, শুধু দেশে না, দেশের বাইরেও। এবং বাংলা এবং ইংরেজি একই সাথে, বাংলা থাকবে পাশাপাশি ইংরেজি থাকবে। খুবই স্বল্প সংখ্যক বই বাজারে নামে, খুবই স্বল্প সংখ্যক। যারা এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে আমি বলবো যে অ্যাডভান্স বুকিং দিয়ে দেওয়ার জন্য rokomari.com থেকে আপনারা বইটি নিতে পারবেন। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি আপনার ঠিকানায় আপনার ঘরে পৌঁছে যাবে। বইটি পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য যেটা করতে হবে, ফোন দিতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, rokomari.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আর জি কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। অ্যাডভান্স বুকিং যারা করবেন কেবলমাত্র তারাই বইটি পাবেন। সুতরাং দ্রুত এবং যত দ্রুত সম্ভব হয়, কারণ খুব স্বল্প সংখ্যক বইটি আমরা বাজারে নিয়ে আসছি। বইটি সম্পর্কে শুধু একটা কথা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি অন্তত একবার পড়ে দেখা উচিত। তাহলে আমার কনফিডেন্ট যেটা বলে যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। আমাদের এই অনুষ্ঠানে এখানে এই মুহূর্তে জীবনের গল্প যিনি শেয়ার করছেন তিনি হচ্ছেন যষ্টিমধু হক আর আব্দুল মালেক, যাকে আপনারা সবাই চেনেন, কিন্তু তার জীবন গল্পটা আপনারা অনেকেই জানেন না। তো আজকে প্রথম রেডিওর মাধ্যমে তাকে আমরা লাখ লাখ জনতার সামনে উপস্থাপন করছি, এবং তার সঙ্গে আপনারা পার্সোনালি যোগাযোগ করতে পারবেন আমার ফেসবুক আইডির মাধ্যমে। তো মালেক ভাই, তারপরে কি হলো? বাবা কোনোভাবেই বলছেন না যে আসলে কি হয়েছে?
না, বাবা কিছু বলতে, শুধু তার কান্না। ওই দেখা যাচ্ছে বাবা নামাজ পড়ার পরে মোনাজাত ধরছে, মোনাজাত হাও মাও করে কান্না শুরু, খালি কয় আমার কি হইলো, আমার কি হইলো। মামা আয়েশা তার বাবারে খুব ইয়া করলো, হ্যাঁ আপনি এটি কি শুরু করছেন, আপনি কি জিনে ধরছে না বুতে ধরছে? ছেলের সামনে পরীক্ষা, এই ছেলের জন্য আমরা সবাই মানে আশায় আছি, অপারেশন সুস্থ হয়েছে, আপনি এরকম পাগলামি করলে কেমনে হবে? তা বাবা এগুলি কারো কাছে বলে না। পরে শুক্রবার দিন জুম্মার নামাজ, আমিও গেছি, বাবাও গেছে, ভাই সবাই যায় গ্রামের। তা আমি যখন বাইরে এসে পড়তেছি তখন বাবা আমারে বলতেছে, তুই যাস না, তুই পরে যা। তাই মসজিদে বসে রয়েছি। তো জুম্মার নামাজ যখন পড়তে গেছি, সবাই আমাকে বলতেছে, বাবা তুই ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ দোয়া করি তুই তাড়াতাড়ি ভালো হয়ে যা। গ্রামের একটা প্রদীপের বাতির মতন আমরা সবাই এই আশায় আসি, বাবা এই আমাদের একটা মনের একটা ভাষণা। সবাই যখন চলে গেল তখন মসজিদের ফ্লোরটা কাঁচা ফ্লোরের উপরে লম্বা সালাড চোট বিছা মানুষের নামাজ পড়ত, সালাড চোটে আমি বসে রয়েছি। তখন বাবা যখন সবাই চলে গেল তখন বাবা আমার কাছে আসলো, বাবার কাছে এসে আমার সামনাসামনি এরকম সামনাসামনি যে আমি আর আপনি যেরকম বসে এরকম বসে আমার দিকে তাকায় সেই তার একই কান,
আবার কান্নাকাটি করে
আগারে কন্যা, চোখ দেওয়া শুধু পানি পরে আর ঠুট খালি লড়তেছে, কিন্তু তার কোনো কথা আসতেছে না।
আচ্ছা,
আমি তাকে বলছি, বাবারে আমার সমস্যাটা কি কোন? পরে আমাকে বলল যে বাবারে তোরা আমি একটা কথা কই, তুই কারো কাছে কইবি না জীবনে, যদি কস তাহলে আমি কইব না। পরে আমি বলছি, বাবা আপনি বলেন আমি কারো কাছে বলবো না। আমি এটা বলার পরেও প্রায় 2-3 মিনিট চলে গেছে, মানে তার মুখটাতে কথাই আসতেছে না। পরে ডাক্তারে বলতেছে যে ওই যে তোর যে অপারেশন হয়েছে কিডনির পাথর অপারেশন, ডাক্তারে ওই পাথর অপারেশন করতে গিয়া ডাক্তারে তোর কিডনি কেটে ফেলাই দিছে। এই কথা শোনার পর আমি আর বাবার কি বলবো, আমার নিজের ভিতরে একটা মনে হইল যে আমি কোন জায়গা থেকে পড়লাম না কি, কারণ তখন তো বাস্তবতা বুঝতাম না। তা আমি উপরে বাবারে বললাম যে ডাক্তারে যে কিডনি কাটছে এটা আপনি কেমনে বুঝলেন? কই ডাক্তারে আমাকে নিয়ে বলছে। আমি ডাক্তারে আপনাকে বললো কেন? কই ডাক্তারে এই জন্যই বলছে যে ওই যদি সমাজের কেউ জানতে পারে যে ওর একটা কিডনি নাই তাহলে হয়তো বা অনেকে তাকে বিয়ে দিবে না, সমাজের এই কুসংস্কার সমাজের অশিক্ষিত সমাজের অনেকে হয়তো বা তাকে আড়াল চোখে দেখবে, অনেকে কটু কথা বলবে, এটা যেন কেউ না জানে, কাউকে জানাবেন না। তো বাবা এই কথাটা বলার আপনারা ফ্লোরের ভিতরে পুরো গোড়াগুড়ি শুরু করে দিছে, মানে ছোট পোলা বান্ধে অনেক সময় বাবা মারলে যেরকম মাটির ভিতরে ঘোরাঘুরি পারে সেরকম ঘোরাঘুরি শুরু করছে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেল। আমরা দুই বাপ ছেলে ওই দিন অনেকক্ষণ মসজিদে কান্নাকাটি করছে, ভাই আমি আপনার প্রোগ্রাম করব না,
আপনি সময় নেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম একটা সিচুয়েশনে আপনাকে আমি ফেলেছি, কিন্তু আমার মনে হয় যে যে লাখ লাখ মানুষ আপনাকে ঢাকা শহরে শুধুই যষ্টিমধু হকার হিসেবে চেনে তাদের আপনার জীবন গল্পটা জানা উচিত। প্রত্যেকটা মানুষেরই একটা করে গল্প থাকে, কিন্তু কিছু কিছু মানুষের গল্প তাকে অন্যরকম একটা স্থান দেয় মানুষের মনে। আমি অত্যন্ত দুঃখিত যে আপনি গল্পগুলো বলতে গিয়ে আপনি অনেক কষ্ট পাচ্ছেন। কিন্তু এটা ঠিক যে আপনার সঙ্গে আরো হাজার হাজার মানুষ আজকের এই অনুষ্ঠানটা শুনে কাঁদবে। আপনি সময় নেন, ধৈর্য ধরেন। আমি আপনাকে মানে লাখ লাখ জনতার পক্ষ থেকে রিকোয়েস্ট করব, যেই মানুষটাকে আপনারা শুনছেন এবং একই সাথে এই মানুষটাকে আপনারা যারা এই মুহূর্তে ফেসবুকে লাইভ দেখতে পাচ্ছেন, আমি স্টুডিওতে এই মুহূর্তে লাইভ ফেসবুকে, হ্যাঁ অনেকেই অনেক কমেন্টস করছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, এটা আসলে বলার মতো কিছু নেই, এটা আসলে পরিবারের একটা মাত্র প্রদীপ, একটা মাত্র ছেলে, সেই ছেলেটির পেছনে পুরো পরিবার ইনভেস্ট করেছে এবং ডাক্তারের একটা মাত্র ভুল, হয়তো ডাক্তার ইচ্ছা করে ভুলটা করেননি, নিয়তির লেখা ছিল, কিন্তু এই মানুষটা যষ্টিমধু হকার মালিক, তিনি যার নিজের জীবনের কোনো গ্যারান্টি নাই এবং এখনো আসলে কোনো গ্যারান্টি নাই, এই মানুষটা সারা বাংলাদেশের মানুষের জন্য কাজ করেন। আমি মানে তাকে ফেসবুকে যষ্টিমধু হকার হিসেবে পাইনি, আমি কথাটা আপনাদের শুরুতেই বলেছি, তার একটা ফাউন্ডেশন আছে পারি, খুব সম্প্রতি সময়ে তিনি করেছেন, তিনি যে স্টাইলে মানুষের কাছে যান, যে স্টাইলে মানুষের জন্য কাজ করেন, এটা যদি আপনারা দেখেন, আমার মানে থাকে না মানুষের অন্তর বলে যে এই লোকটা সাচ্চা, আমাদের এইসব ফাউন্ডেশন নিয়ে তো অনেক ধরনের তর্ক বিতর্ক কথাবার্তা হয়, উনি যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে বন্যার মানুষদেরকে ডাক দিচ্ছেন, এই বাড়িতে কি কেউ আছেন, এই বাড়িতে কি কেউ আছে, মানে না দেখলে আসলে বুঝবেন না যে মানুষ কখনো কখনো ফেরেস্তা রূপে আমাদের সামনে আসে এবং নিজের জীবনের কথা তোয়াক্কা না করে মানুষের জন্য কাজ করে। তো এই আব্দুল মালিক, যষ্টিমধুর হকার আব্দুল মালিক হয়তো সেরকমই একজন। আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি একটু কন্টিনিউ করেন, আমি জানি সামনের গল্পগুলো হয়তো আরো কষ্টকর হবে, আমার লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে আমি আপনাকে রিকোয়েস্ট করছি।
তো এরপর মসজিদে আমরা বাপ বেটে অনেকক্ষণ কান্নাকাটি করলাম, এরপর মসজিদ থেকে বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর থেকে আব্বার মনোভাবটা, আগে যে বাবায় কান্ত সেটা আমি যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম, তখন ডাক্তারে যা বুঝাইছে আমরা সেটাই বুঝছি, সেটাই মানিয়ে নিয়েছি, আর তখনকার সমাজে সেটা মানিয়ে নেওয়া ছাড়া কোনো গতিও ছিল না। এখন যদি কোনো ডাক্তারে ভুল করে সেটা প্রমাণ করার জন্য অনেক জায়গা, অনেক সুযোগ সুবিধা আছে, আগে তো সেটা ছিল না। আমার কাছে কথাটা বলার পর বাবার কান্নাটা একটু থামলো, আগে যেরকম কান্ত মনে হলো যে তার ভিতরটা একটু হালকা হইল। তো এর কয়েকদিন পরে, তিন চার দিন পরে ময়মনসিং আইসা বললাম পরীক্ষার সামনে, যতবার ময়মনসিং শহরে আমি আসার পর থেকে, যতবার এই ময়মনসিং শহর বাড়ি থেকে ময়মনসিং শহরে আসছি, প্রত্যেকটা বার কিন্তু আমাকে বাবা আমাকে দিয়ে গেছে, ওই চাউল তরি তরকারি সবকিছু বস্তা ভরত, এরপরেও তাদেরকে মন ভরত না, মন চিত আরো কিছু দিয়ে দিই, কিন্তু ওইবার বাবা আমাকে নিয়ে ময়মনসিং শহরে আসে নাই, বড় ভাইকে পাঠাইল।
আপনি যে ঘটনাটা আজকে এই যে রেডিওতে বললেন, বাবা এবং আপনি শুধু জানতেন, এছাড়া পরিবারের আর কোনো মেম্বার কি জানত?
তখনও জানত না, এখনো পরিবারের মেম্বাররা এই জিনিসটা জানে না,
আজকেই প্রথম জানলো,
আজকেই প্রথম হয়তো বা যদি তারা এই মিডিয়ার মাধ্যমে জানতে পারে, এবং এখন যদি কেউ জানে আমি সেটাতে আমার কোনো সমস্যা হবে না আর কি।
মাফ করবেন প্রিয় শ্রোতা, একটু আগে উনি কথা বলতে বলতে উনি আমাকে পেটের যে অংশটা ডাক্তার কেটেছে এটা দেখাচ্ছিল, এবং কিডনি অপারেশন আমি কখনো দেখিনি, কিন্তু ওনার আসলে মানে যেখান থেকে শুরু করেছে কিডনির যে এরিয়া থেকে শুরু করে পিঠ পর্যন্ত কেটে ফেলেছে, এত বড় কাটা কিডনির জন্য কখনো লাগে কিনা আমার জানা নেই, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পরিবারের মাত্র দুজন সদস্য এটা জানত আর কেউই জানে না, আজকেই প্রথম তিনি লাখ লাখ মানুষের জন্য নিজের জীবনের অন্যতম একটা সিক্রেট ওপেন করলেন। বলুন ভাই, তারপরে?
আমি ওই দিন আর পড়ালেখার তো হই না, এরপরের দিন যখন আমি পড়ার টেবিলে বসলাম, মানে আমার এমন অবস্থাটা হইল, আমরা ওই যে মোবাইল থেকে মেমোরি থেকে যেরকম বিভিন্ন গান বা বিভিন্ন স্মৃতি বা ছবি ডিলিট করি, আমার সমস্ত শিক্ষা জীবনটা যেমন ডিলিট হয়ে গেল, আমার কোনো কিছু মনে আসতেছে না, না অঙ্ক, না বাংলা, না ইংরেজি, মনের ভিতরে শুধু একটা জিনিস দাপাচ্ছে, আমি পড়ালেখা করে আর কি করব, কারণ আমি আর বেশি থাকব কয়েকদিন, আর যদি বেশিও থাকি আমার একটা সরকারি চাকরি হবে না, আমার কোনো কিছু হবে না, তোর একটা ভয় ঢুকলো। ভাই বিশ্বাস করেন, যে বইয়ের পাথাটা আমি, যে অঙ্কটা আমাকে শুধু মানে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলে হতো বিজ্ঞানের, অটোমেটিকলি আমি লিখে দিতাম, সেটা আমি কিচ্ছু বুঝতেছি না, আর টেবিলের ভিতরে খালি বসে বসে কান্দি, আর খালি ওই স্মৃতিগুলো ভাবি যে যদি কয় বছর বাজ, পনেরো, দুই বছর, তিন বছর, তাহলে পড়ালেখা কষ্ট করে কি হবে, কারণ তখন তো আর জানতাম না যে মানুষ একটা কিডনিতেও দীর্ঘ জীবন তার যায় যদি আল্লাহ চাহে, এটা তো তখন জানা ছিল না, তখন তো জানা ছিল একটা কিডনি যে কোনো কারণে দুর্ঘটনা হোক, জবাবে হোক, ল্যাপসা হওয়া মানে বাকি কিডনিটা দেবে সেদিন টিকা যাবে না, অথচ দীর্ঘ আমি না, ১৯৯৪ আর এখন ১৭, ২৩ বছর আমি পুরাপুরি সুস্থ আছি, তখন বুঝতাম যে আমি সর্বোচ্চ নয় আর এক দুই বছর বাঁচব। যে লোকটা জানবে যে সে এক দুই বছর পরে মারা যাবে, সেই লোকটা এত কষ্ট করে পড়ালেখা এই সহায় সম্পত্তি কোনো কিছু করবে? এটি স্বাভাবিক। কান্দি আর ওই বাবার কান্নাগুলো আমার চোখের নজরে বার বার খালি বাসা শুরু করলো। এভাবে চলতেছে, পড়ালেখা হয়তো হয় না, কলেজে যাইতে যাই না, মাঝে মাঝে বাম পাশে ব্যথা করে, যখন ব্যথা করে তখন মনে হয় যে এই বুঝি গেলাম।
আপনারা যারা শুনছেন এই অনুষ্ঠানটি, কিডনি কেটে ওনার যতটা বড় ক্ষতি হয়েছে তার চাইতে ভয়াবহ ক্ষতি হয়েছে এই পরিবারটিকে মানসিকভাবে মেরে ফেলায়। ওনার বাবাকে কি ইনফরমেশন দেওয়া হয়েছে এই সময় আমরা ঠিক জানি না, তবে ওনার কাছে ইনফরমেশন এসছে বা মালিক সাহেব মনে করছেন যে মাত্র দুবছর তিনি বাঁচবেন। যে মানুষটা এটা মনে করেন সে তো মানসিকভাবে মৃত, তার দ্বারা সামনে কোনো কিছু করা সম্ভব না। ওই সময়ে যদি এই মোটিভেশনটা দেওয়া হতো যে একটা কিডনি নিয়েও বহাল তবিয়তে বেঁচে থাকা যায়, তাহলে হয়তো আজকে এই যে যষ্টিমধু হকার মালিককে আপনারা যেভাবে চিনছেন সেভাবে না চিনে হয়তো অন্যভাবে তাকে আপনারা চিনতেন। আমাদের সায়েন্সের ভাষায় এটাকে বলা হয় প্লাসেবো ইফেক্ট, অর্থাৎ মানসিকভাবে বিশ্বাস করে একটা অসাধ্যকে সাধন করা এবং একই সাথে মানসিকভাবে বিশ্বাস করে একটা মানুষের বড় রকমের ডিমোশন করা, ক্ষতি করে ফেলা, যেটা ওনার ক্ষেত্রে হয়েছে। জি বলুন। তারপর
যদি ডাক্তার সে ভুল করছে করতে পারে বা প্রয়োজনে হইতেও পারে, সে বাবাকে যদি না বলতো তাহলে কিন্তু সেই জিনিস সমস্যাটা হইতো না। সে বাবাকে বলতে গেছে অতি উৎসাহী হইয়া, আর বাবাকে বলতে গেছে রে তত সর্বনাশ আমাদের সংসারের ভিতরে আমার ভিতরে, চার মাস পরীক্ষার আর দুই মাস আছে, কোনো কিছুতে পড়াতে মন বসে না, কোনো কিচ্ছুতে না, ওই মসজিদের বারান্দায় সারাটা দিন বসে থাকি ওই বাবার মতোই। হঠাৎ করে তিন মাস পর, অর্থাৎ পরীক্ষার এক মাস আগে, হঠাৎ করে আমার চাচাতো ভাই আসলো। কি ভাই তুমি আসলা, কি ব্যাপার? কয় আসছে তোর একটু বাড়ি যাইতে হবে। কেন? কয় জেডি আমাকে পাঠাইছে, তোর যাইতেই হবে। বাড়ির সবার কথা জিজ্ঞেস করছি কে কিরকম আছে, কি অবস্থায় আছে, তখন খালি বলেছে সবাই ভালো আছে, চল তাড়াতাড়ি চল। তখন আমাদের ময়মনসিং টু ফুলপুরের শেরপুর রোডের গাড়ি, কিছু কিছু গাড়ি চলে, পরে বাসে উঠে বাড়িতে গেলাম। তো আমাদের বাড়ি থেকে বাড়িতে যাওয়ার লাগে মেন রোড থেকে একটু নাইমা, একটু পায়ে হাইটে 15 মিনিটের রাস্তা। তো যখন আমার বাড়ির কাছাকাছি গেলাম, অর্থাৎ আমার বাড়িটা দেখা যাচ্ছে আর কি, তখন দেখি আমাদের বাড়ির সবাই ওই রাস্তায়, সবার মাথায় টুপি, কেমন যেন একটু হয়ে গেল, আতঙ্ক লেগে গেল মনের ভিতরে। তখন আমি শহীদ বেড়ে তার হাতে ধরছি, আমি যখন বাড়িতে কি এসে তুমি কও, আমি যখন তারা জোর করে ধরছি তখন সে বলছে যে যারা মারা গেছে আমার বাবা যে কেন মারা গেছে আমি জানি, অনেক দূর থেকে খালি দেখছি আমাদের গ্রামের মানুষের মাথায় টুপি দেখে আমি বুঝতে পারছি আমার বাবা মারা গেছে। আমার বাবাটা শুধু মারা গেছে আমার কথা চিন্তা করে, আমাকে নিয়ে তার একটা বিশাল আশা ছিল, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে, বন্ধে গেছে, গরু আনতে গেছে রাস্তায় পড়ে গেছে ক্ষেতের বাদুর, সবাই দরাদরি করছে, বাড়িতে আনতে আনতে মারা গেছে। সবার সাথে আমিও জানাজা বললাম বাবার, জীবনটা আমার ওইখানে শেষ হয়ে গেল, বাবারটাও শেষ হয়ে গেল।
অত্যন্ত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন আমাদের আজকের অতিথি আব্দুল মালিক, যাকে আপনারা যষ্টিমধু হকার আব্দুল মালিক নামে চিনেন। তিনি হয়তো জীবনে অনেক দূর পৌঁছেছেন কিংবা পৌঁছবেন, কিন্তু কখনোই তিনি এই পরিচয় দিতে কখনো কুণ্ঠাবোধ করেন না, তিনি যষ্টিমধু হকার। যেখানে তার লেখাপড়াই হবার কথা না, সেই আমলে সে সায়েন্স থেকে 800 উপরে মার্কস পেয়ে এসএসসি পাস করা স্টুডেন্ট, স্টার মার্কস পেয়ে, এবং ময়মনসিংহের মুকুল নিকেতনের স্কুলে যারা পড়েছেন তারা হয়তো তাকে ওই সময়ে তারা চিনবেন সবাই। শুধুমাত্র একটা ভুল ট্রিটমেন্ট শুধু তাকে না, তার পুরো গ্রামের স্বপ্নটাকে শেষ করে দিয়েছে, এবং সেই স্বপ্নের কারিগর যিনি ছিলেন তার বাবা, গায়ে গতরে খেটে এই ছেলেটির পিছনে ইনভেস্ট করে যাচ্ছিলেন, তিনি একসময় শোকে কষ্টে মারা গেলেন, এবং সেটা হচ্ছে এই ভুল ট্রিটমেন্টের মাত্র 3 মাসের মাথায়। মালিক ভাইয়ের জীবনের গল্প শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও আপনাদের অন্তরাত্মাকে অনেক বেশি পরিমাণে ধাক্কা দেবে আমি বিশ্বাস করি। আর একটা বিরতিতে যাব, এই ফাঁকে আপনাদের সবাইকে একটা কথা বলতে চাই। যষ্টিমধু হকার মালিক ভাই, যাকে আপনারা সবাই চেনেন, ঢাকা শহরে বিভিন্ন নীতি কথা বলে তিনি পাবলিক প্লেসে এটা দেন, এবং এই মালিক ভাই মানুষের জন্য কাজ করছেন। এই মালিক ভাই অন্য এক মালিক ভাই, তাকে দেখলে হয়তো আপনার মনে মনে হবে যে মানুষ কখনো কখনো মানুষের মধ্যে ফেরেস্তারূপী কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে, ওনার মধ্যেও হয়তো বা সেরকম কিছু আল্লাহ দিয়ে দিয়েছেন। বোঝার জন্য আসতে হবে আমার ফেসবুকে, আমি একটু আগে একটা লাইভ করেছি ওনাকে নিয়ে স্টুডিও থেকে, এবং একই সাথে ওনার আইডি, ওনার যে পার্সোনাল আইডি, উনি এখন কি করেন সেটা ওনার আইডিতে গেলেই আপনারা বুঝতে পারবেন। ওনার আইডিটা আমি শেয়ার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওনার ফ্রেন্ড হতে পারেন, রিকোয়েস্ট পাঠাতে পারেন, ফলোয়ার হতে পারেন। আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj, আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj। KEBRIA.RJ পেস্টে আছে আরজে কিবরিয়া নামে। পেস্টে আসলে অবশ্যই আপনি লাইক দিয়ে দেবেন। চার মিনিট পরে আমি আবারও ফিরে আসব।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
ফিরে আসলাম আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। মালিক ভাইয়ের জীবনের গল্প আমরা এখানে শুনছি, আমরা আবারও কথা না বাড়িয়ে তার কাছে ফিরছি। তারপর কি হলো
ভাই? এরপর বাড়িতে রইলাম 10-12 দিন। এরপরে একজন একটা ছেলের মনের অবস্থা কি হইতে পারে, আমার বয়স তখন আর কত,
17-18 বছর বয়স,
কতটুকু মানে বেদনা কতটুকু দুঃখ আর সইতে পারি আমি। তো এরপরে ময়মনসিং আসলাম, আর পড়ালেখায় মন বসে না। 10-15 দিন পরে আমি বাড়িতে গেলাম, বাড়ি থেকে মামারে ডাইকে আনলাম। আমি এবছর পরীক্ষাটা দেব না, সামনে বছর দিই। তো এরপর ওই বছর পরীক্ষাটা দিলাম না,
ড্রপ দিলেন আপনি?
একদম ড্রপ দিলাম বাড়ির সবার কাছে বইলে।
ওকে,
কিন্তু ওই যে মনের ভিতরে যে একটা রোগ, এই রোগটা আর কখনো মন থেকে যায় না।
যে পড়ালেখা করে কি হবে, আর তো আমি কিছুদিন পরে মারাই যাব।
মারাই যাব। তো বাবা মারা যাওয়ার পর বাড়িতে তো বাবা ছিল প্রধান, যত কষ্ট হোক আমার জন্য সঠিক সময় টাকাটা পাঠাইতো, চাউল পাঠাইতো, ডাইল পাঠাইতো। তারপরে আমি এদিক দিয়ে টিউশনি দুইটা বাড়াই, বাড়াই আসতে নিজের সমস্ত খরচটা আমি বহন করি, শুধু বাড়ি থেকে চাউলটুকু আনি। এরপরের বছর 95 সালে পরীক্ষা দিলাম, ইন্টারমিডিয়েট রেজাল্ট আসলো আমার সেকেন্ড ডিভিশন।
কোথায় স্টার মার্কস আর কোথায়
সেকেন্ড ডিভিশন? মানে জাস্ট আমি পরে পরীক্ষা দিচ্ছি ফর্মালিটি মেনটেনের জন্য,
মানে ইচ্ছাই তো করে না পড়তে,
জাস্ট ফর্মালিটি। তারপরে বিএ ভর্তি হইলাম, পড়ালেখা চালাই যাই, যতদিন বাইছি চালাই যাই। 1997 সালে বিএ পাস করলাম। ফ্যামিলি থেকে সবাই চাপ দিল, তুই বিএ পাস করছিস একটা কিছু কর, চাকরি একটা কিছু কর। তখন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা লোক ধরলাম চাকরি বিষয়ে। প্রথমে মাস্টার হলে ঢুকলে, তারপরে তারা এটাকে পার্মানেন্ট করে নেয়। আমার বাড়ির ফুলপুরের পাশে হল নকলা থানা। নকলা থানায় তৎকালীন আমলের যে সরকার ছিল, তখনকার সরকারের যে সংসদের চিফ হুইপ ছিল, সেই চিফ হুইপের বাড়ি ছিল নকলা। তার ড্রাইভারকে ধরলাম, উনি তখন ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার।
আচ্ছা।
ওনার ড্রাইভারকে ধরে ফ্যামিলির সবার সাথে কথাবার্তা বলে, মামাকে সাথে কথাবার্তা বলে, গরুর যেগুলো ছিল সবগুলি বন্ধক দেওয়া হলো, বন্ধক দেওয়ার কিছু জমিও বন্ধক দেওয়া হলো। তাকে নগদ 2 লক্ষ টাকা দেওয়া হলো চাকরির জন্য।
জি,
উনি চাকরিও আমাকে দিয়েছে, যেখানে মাস্টার হলে তুমি করতে থাকবে, তারপরে পার্মানেন্ট তোমারটা তুমি করে নিতে পারবে। উনি চাকরি দিয়েছে, চাকরি দেওয়ার এক বছর পরে সরকার চেঞ্জ হয়ে গেল। আর কিছুদিন পরে এখন একটা কথা বলতে মন চাচ্ছে আমার, এরপরও বলি আমি, কিছুদিন আগে থেকে যে একটা কালচার শুরু হয়েছে আমাদের, সে সরকার চেঞ্জ হলে এভরিথিং চেঞ্জ হয়ে যায়। আমার চাকরিটা চেঞ্জ হয়ে গেল, তখন আমার আর কোনো পাত্তাই নেই, এখানে বাইর করে দিল। গরুগুলি বিক্রি হইল, ধানের জমি অর্ধেকগুলো বর্গা দেওয়া, আর বাকি অর্ধেক জমির ধান দেওয়ার সংসার তারাটা হিমশিম, এর ভিতরে চলে গেল চাকরি। এখন এই যে জমিগুলো বর্গা দেওয়া হয়েছে, এই জমিগুলো কেমনে ছুটানো হবে? সংসারে 3 বেলা ভাত খাওয়ারই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের, এই শুধুমাত্র এই আব্দুল মালিকের জন্য। চাকরি চলে গেল, আমি পুরাপুরি টিউশনি শুরু করলাম, সংসারে কিছু টাকা দেওয়া শুরু করলাম, 2000-2500 টাকা দিই। তখন 2000-2500 টাকা আমাদের সংসার চলতো। বড় দুই বোন আলাদা বিয়ে দিয়ে দিয়েছি, আমার ছোট দুই ভাই, আমার মা, আমি আর আমার আরেক বড় ভাই, এরই আমরা সংসারে ছিলাম। সবার বড় জন যে সংসারের অভাবের চিন্তা করে সে আগে চলে গেছে, প্রচুর টানা পড়া সংসারের অভাবে আমাদের সংসারের ভিতরে। আমাদের এক বোন জামাই থাকতো, সে দুবাই থাক, উনি আমাদের সংসারের প্রতি তার খুবই একটা মায়াদরদ ছিল, আমার আপন চাচাতো বোন জামাই। সে দুবাই থেকে আসলো, দুবাই থেকে এসে আমাদের সবকিছু শুনলো, জানলো, জানে স্যার আমাদের সবাইকে নিয়ে বসলো, বলল চাষি এক কাজ করি, ওকে আমরা দুবাই বিদেশ পাঠাই দেব
আপনাকে।
হ্যাঁ, দুবাই যদিও 2-3 বছর থাকতে পারে, সবকিছু আপনাকে ইনশাল্লাহ পয়সা যাবে।
প্রিয় শ্রোতা, গল্পটা আমি একটু থামাচ্ছি ফাঁকে। যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি আপনারা নিয়মিত শোনেন। এই প্রথমবারের মতো সেরা 10টি দেশ কাঁপানো গল্প নিয়ে আপনাদের জন্য একটি বই বাজারে নিয়ে আসছে, যাহা বলিব সত্য বলিব নামে। এবং বইটি আসলে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি আমরা, শুধু দেশে না, দেশের বাইরেও, এবং বাংলা এবং ইংরেজি একই সাথে, বাংলা থাকবে পাশাপাশি ইংরেজি থাকবে। অসাধারণ একটি কাজ হচ্ছে, খুবই স্বল্প সংখ্যক বই বাজারে নামে, খুবই স্বল্প সংখ্যক। যারা এই বইটি সংগ্রহ করতে চান তাদেরকে আমি বলবো যে অ্যাডভান্স বুকিং দিয়ে দেওয়ার জন্য rockmari.com থেকে আপনারা বইটি নিতে পারবেন। বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি আপনার ঠিকানায় আপনার ঘরে পৌঁছে যাবে। বইটি পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য যেটা করতে হবে, ফোন দিতে হবে। ফোন নম্বরটি হচ্ছে 16297। আমি আবারও বলছি, rockmari.com এর ফোন নম্বরটি হচ্ছে 16297, 16297। এই নম্বরে ফোন করে বলতে হবে আরজে কিবরিয়ার যাহা বলিব সত্য বলিব বইটি চাই। অ্যাডভান্স বুকিং যারা করবেন কেবলমাত্র তারাই বইটি পাবেন, সুতরাং দ্রুত এবং যত দ্রুত সম্ভব হয়, কারণ খুব স্বল্প সংখ্যক বইটি আমরা বাজারে নিয়ে আসছি। বইটি সম্পর্কে শুধু একটা কথা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হল জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি অন্তত একবার পড়ে দেখা উচিত, তাহলে আমার কনফিডেন্ট যেটা বলে যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। ওকে, তারপর কি হলো?
সবাই রাজি হলো, বন্ধু আমার কথা আমরা সবাই রাখতাম, বিশ্বস্ত ছিল সে। আমার ভিতরে তো একটা শঙ্কা, আমি যে দুবাই যাব, আমার তো একটা অঙ্গহানি আছে, দিদি এখানে কি সমস্যা হয়,
এটা তো কেউ জানে না,
এটা তো কেউ জানে না। তো এরপরও সাহস করলাম, যা যাইমো, সংসারের জন্য হইলেও আমাকে যাইতে হবে। তাকে দিতে হবে 1 থেকে 1.5 লক্ষ টাকা দিতে হবে, এরপরে কিছু বাকি থাকবে সেটা সে বুঝবে। সমস্ত 1 লক্ষ টাকার উপরে সুদ ঋণ করা হইল, আর কিছু জমির যে চুল ওইটুকু বন্ধক দেওয়া হইল, কারণ বিদেশ যাওয়া মানে 2 মাস পরে টাকা পাঠাবো, বিদেশ তো এটাই সুদ ঋণ টাইমানা হয়েছে আত্মীয় স্বজনের ভিতর থেকে কম সুদে আর কি। দুলাভাই আমার পাসপোর্ট টাসপোর্ট যা কিছু করে সবকিছু করলো, আমার বিসাও আসলো। দুলাভাই আমি যাওয়ার 15 দিন আগে চলে গেছে, সে ওইখান থেকে বিসা পাঠাইছে আর কি। বড় ভাই আসলো, মা আসলো, সবাই আসে। আগে তো এয়ারপোর্টে মানে কান্নার একটা রুল বইয়া যেত বিদেশ যেতে থাকে, কারণ আমি যেরকম ওই গ্রামের ভিতরে প্রথম এসএসসি পাস করা লোক, আমি ওই গ্রামের প্রথম বিদেশ যাত্রী, সবাই গ্রামের আমার পিছিয়ে পিছিয়ে আসছে। বিদেশ গেলাম, দুবাই এয়ারপোর্টে দলা পড়লাম, গলাকাটা ভিসা।
কত সালে?
2000-এর আগে।
আচ্ছা,
তখন এই সিস্টেমটা ছিল, একজনের ভিসা দ্বারা একজনের পাঠাইত, মানে আপনার নামে ভিসা আসছে, আপনারটা আমারে পাঠাইতেছে। এয়ারপোর্টে গিয়ে বলতে হবে যে আমার নাম আপনার নাম, আপনার বাবার নাম আমার বাবার নাম, ছবিটা চেঞ্জ করে দিত, ছবিটা কেমনে কেন উঠায় বলতো, গলাকাটা ভিসা। ওইখানে গিয়ে ধরা খাই গেলাম, এরপরের দিন আমার বাংলাদেশে এসে বললাম,
ট্রাজেডি, মানে
বাংলাদেশে এসে নামলাম, নামের সাইরে আমি বাড়িতে যাব না, 100% আত্মহত্যা করে আমার এই দেহটা নিয়ে, এই মুখটা নিয়ে এই বাড়িতে আমি কেমনে যাই, যে বাড়িতে আমি নিজে দেখে আসছি আমাদের সময় কত কষ্টের সংসার, এখন আরো যে 1-2 লক্ষ টাকা ঋণ কেমনে সুদ করা হবে। এখানে রেললাইন এখানে বসে রইলাম, ট্রেন আসবে আমি একটুকু লড়ব না, এখানেই শেষ। একটা ট্রেন আসতেছে, এক ভদ্রলোক আমার পাশ দাদা আছে, উঠেন নাকি ট্রেন আসতেছে, তো আমাকে এসে কল উঠেন, কারণ কি এটা কি লোক ছিল নাকি আল্লাহ কোনো দুধ পাড়াইছে তাও জানি না। আমি তার সাথে সাথে উঠলাম, মানে আমার কত লোক আশেপাশে যখন যেদিন কেউ না থাকবে তখন আমি ট্রেনে তোলো যাব, ট্রেনে ওটা গেছে গা অন্য ট্রেনের আশায় বয়ে রয়েছে। কিন্তু তখন তো এত ট্রেন ছিল না, খুব কম ট্রেন ছিল, একটা আসলে আর একটা আসতো 1-2 ঘন্টা 3 ঘন্টা পর। অনেক চিন্তা করলাম, যা সারা টেকাই তো, টিউশনে কর্ম প্রচুর, আমার আবার টিউশনে খুব মূল্য ছিল কেওয়ার খেলিতে, আমার ছাত্রের অভাব ছিল না, কারণ আমি যা ছাত্রটারে পড়াইতাম ও ক্লাসে একটু পরিবর্তন হইতই, এই জন্য সব গার্জেনরা আমার কাছে ছাত্রছাত্রী পাঠাইত। এই চিন্তা করে 8-9টা দিয়ে গিয়ে সারে আমার এলাকায় নামছি, ওইখান থেকে ওই যে বললাম না 15-20 মিনিট পায়ে হাঁটার রাস্তা, রাত্রেবেলা নামছি, অন্ধকার রাত্র ছিল, সবাই ঘুমিয়ে গেছে, 8-9টা তো গ্রামের আর কেউ সজাগ থাকে না, যে জায়গায় 15-20 মিনিট সময় লাগতো আমার বাড়িতে যাইতে, ওই দিন ওই জায়গাটুকু যাইতে আমার 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগছে। কি বলবো বাড়িতে গিয়ে সাইরে, ওখানে একটা বাড়ি আছে, অনেক বড় জঙ্গল আর কি, বাড়ি পুরনো একটা জঙ্গল, ওই বাড়িটার জঙ্গলটাকে আমরা সবাই ভয় পাইতাম ছোট থাকতে। ওই জঙ্গলের কোনে আমি দাঁড়ায় রয়েছি প্রায় 1 ঘন্টা, আমি যে জঙ্গলের ভূতগুলি কো আজকে আমার মারতে পারে না, শখসে যাতে আমার মারে এই জন্য ওই জঙ্গলের কোনে দাঁড়ায় রয়েছি, এনে মেরে ফেলাক। অনেকক্ষণ খাড়াইয়া রইলাম, আইলাম দরজায়, দরজার সামনে বসে রয়েছি, ডাকটা কিভাবে দেব, পরে শুধু দরজা থাপড়াই, আমাদের কাঠের দরজা ছিল, দরজা দূরে দূরে থাপড়াই, কোনো কথা বলি না। তো মা বলতেছে, কেডা, আমি কোনো কথা নেই, একটু পরে বলছে খুলুন, হ্যাঁ তো বড় বলছে কেডা কেডা করেছে, আমি খুলুন, মা দরজাটা খুলছে, আমারে দেখাই আতঙ্ক ভিতরে, কিরে তোর না বিদেশ পাঠাই দিল, তুই বাইরে দেশকে, মানে তাদের একটা জিনিস হলো যে আমি ইচ্ছা করে বাড়ি চলে গেছি, আমি যে মা এবার 2-3 বার কথাটা কইছে আমি আর কোনো সাউন্ড নাই, মাথা নিচে করে বয়ে রয়েছি অপরাধীর মতন বসে রয়েছি, কি জবাবটা দেবো আমি, বাইরে ডাক দিয়েছে, বাইরটা আইসে করে তোর বিদেশ দিয়ে আইলাম, তোর এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে আইলাম, গতকালকে তুই আজকে বাড়িতে আইসে বললি কে, আর কি করবার চাস, আর কত ক্ষতি করবার চাস, তোর লেগে সবকিছু শেষ করে ফেলাইছি আমরা, যে আমার তো দোষ নাই, বিষা দিছে আমার গলা কাটা বিষা, আমি কি করতাম, আমার যে ওইখানে জেলখানায় ঢুকাইছে না, এই তো ভাগ্যিবালা, আমার তো পাঠাই দিছে, তো বাই তো গলা কাটা বিষয় কথাটা শুনছে, শূন্য সেরে দিছি, বায়ের ভিতরে শৈলের ভিতরে আগুনের মতন জ্বলে উঠছে, দৌড় মেরে গেছে চাষার বাড়ি, চাষার ডাইকে আনছে, ঘুমোর থেকে উঠে আনছে। আসলে কিন্তু বন্ধু আমার কোনো দোষ ছিল না, কারণ সে দিয়েছিল পাসপোর্টটা আর এক দালাল রে, সে দালালে করছে এই কামটা। তো পরের দিন দুলাভাইয়ের কাছে ফোন করলো, তখন বিদেশে ফোন চলে 30-40 টাকা মিনিট, দুলাভাইয়ের তো কিছু করার নেই। এই যে সংসারটার ভিতরে আমরা কোনো মতে চলতে পারতাম, সেই সংসারটার ভিতরে 1 বছরের ডিফারেন্সে সমস্ত গরু বিক্রি করে, সমস্ত জমি বন্ধক দিয়া 3-4 লক্ষ টাকা মানে লস করা, গ্রামের একটা সংসারে, মধ্যবিত্তটার সংসারে, এটা কি যে একটা কষ্ট, এটা একমাত্র তারাই বুঝবে, অন্য কেউ এটা বুঝতে পারবে না। আমার সংসারটার ভিতরে ভইল একটা বিশাল বড় কষ্টের বোঝা, কেউ কেউ প্রতি তাকায় না। এই যে একটা মহব্বত ছিল আমাদের সংসারে, সেরা ভাই আমি ময়মনসিংহে এসে বললাম, আবার টিউশন শুরু করলাম, পরে ভাবলাম একটা চাকরি করি, ওয়াটার এডে একটা চাকরির দরখাস্ত দেখলাম, ওদের স্যানিটেশন প্রোগ্রাম, চাকরি হইল আমার গাজীপুর। তখনকার চাকরির সময় হাতের লেখা দরখাস্ত দেওয়া লাগতো, আমি হাতের লেখা দরখাস্ত দিয়েছি, তারা 11 জন লোক নিয়োগ করবে 11টা ইউনিয়নে, দরখাস্ত হচ্ছে 27টা, সবার ডাইকে ইন্টারভিউ নিতেছে আর কি, আমার ডাকে না, সবার শেষ আমার ডাকছে। ডেকে সেরে বলতেছে আপনি কি চাকরি করবেন? মেজাজটা হয়ে গেছে আমার খারাপ। আমি ভাবছি যে হ্যাঁ আমার কিছু টাকা পয়সা দিছে এই জন্য হ্যাকরটা হয়েছে। আমি বলছি স্যার আমি খুবই গরিব মানুষ, টাকা পয়সা দেওয়ার মতন সামর্থ্য আমার নাই, যদি চাকরি দেন তাহলে দিতে পারেন। এটু বললে আমার চোখ দিয়ে পানি এসে গেছে। বলে ভাই আপনি অন্য কিছু ভাইবেন না, আপনি বলেন আপনি চাকরি করবেন কিনা। আমি আমি চাকরি করার জন্যই দরখাস্ত দিয়েছি। প্রফেসরটা বলছে কলে কলে আপনার দরখাস্তটা কিন্তু আলাদা করে রাখছি, এই দেখেন আপনার ওখানে লেখার স্টাইল প্রত্যেকটা জিনিসের সাজানো দেখে বলা যাচ্ছে যে আপনাকে আজকে যদি স্যানিটেশন আমরা চাকরি দেই আগামীকালকে আপনি লেট্রিন দেখতে যাবেন না, আপনি স্বামীকের জন্য চাকরি করতে আসছেন, আপনি যে কোনো জায়গায় অন্য জায়গায় আপনি ইনভলভ হয়ে যাবেন, দরখাস্তরা সেই জিনিসটা বলতেছে আর আপনার সার্টিফিকেটও সেই জিনিসটা বলতেছে, আপনাকে আমরা ওইভাবে মিন্স করছি অন্য কোনো ভাবে না। পরে আমি বলছি স্যার আমি চাকরি করব, আমারটা সবার আগে হয়েছে, আমার ডিউটি পড়ছে জৈনা বাজার মাওনা চৌরাস্তার ওই পাশে শ্রীপুর থানা গ্রামে স্যানিটেশন ঘুরে ঘুরে দেখতো আমি, ইউনিয়ন সুপারভাইজার আমি। আমাদের সংসারের কথা আর কি বলবো, কিরম অভাব পড়তে পারে বুঝেন, কেউ কারোর সাথে দেখা নাই। মানে এমনি যদি আমাদের সংসারে 2 কেজি চাউল লাগতো ওই কষ্ট করে 1 কেজি চাউল ভাগ করত, ওইটাই মানে ভাগ করে খাওয়া হইত। অনেকে কিন্তু পারিবারিক এইসব ইতিহাসগুলো বলে না, লজ্জা, আমার কিন্তু কোনো লজ্জা নেই। আমার ফ্যামিলিতে প্রায় 6 মাস এরকম ভাত ভাগ করে খাওয়া হয়েছে, কিন্তু আমাদের আমাদের সংসারটা খুবই শান্তি ছিল। আমি যে কেয়ার লেগে বাইসে আসি আমি নিজে বুঝি না, আমার লেগে আমাদের সংসারের প্রত্যেকটা মানুষ কষ্ট করছে। এখানে চাকরিটা নিলাম, তখন আমাদের সংসারটা ঈদের কথা মনে আছে, আগের কালে গ্রামের ঈদগুলো ছিল তো সেরকম, প্রত্যেকের বাড়িতে ডেকি দেওয়া পিড়া করত, সবার ভিতরে চঞ্চলতা ছিল, পোলাপানদের ভিতরে কি হাসির আমেজ, পুরুষ লোকেরা গরুকে গোসল করাবে। আমাদের সংসারের ওই একটা ঈদের কথা মনে আছে, ওই দিন আমাদের বাড়িতে আগের দিন থাকাই ওই মাগরিবের আজানটা দেওয়ার পর থাকাই প্রত্যেকের ঘরে আগ বাতিটা নিবে সবাই শুয়ে পড়ছে, কারণ আমাদের বাড়িতে ডেকে কোনো শব্দ হয় নাই। আমার ইতিহাসগুলি মনে আছে, চোখে বাড়ছে এখন। পরের দিন একটা শ্যামাই, সাধারণত একটা শ্যামাই, গ্রামের শ্যামাইগুলো তো ওই যে হাতে গুড়দা করত, আমাদের বাড়িতে ওই দিন হয় নাই, অল্প চেটে বাদ পাক করছে মা, সেই দিন আমরা বাদ ভাগ করে খাইছি, কিন্তু আমরা কারো বাড়িতে যাইনি, আমার জন্য খুব কষ্ট ছিল সবাই। আমি সেই দিনের কথা চিন্তা করি এখন, যতটা ঈদ আসে আমি আমার সাথে যারা আছে গর্ব করে বলি, আমার বড় ভাই বয়স্ক হয়ে গেছে, আমার বড় 2 বোন তারা বয়স্ক হয়ে গেছে ঈদের 1 মাস বা 15 দিন আগে, আমি যত কষ্টই করি ওদের চিনি শ্যামাই পোলাও চাউল 15 দিন আগে আমি পাঠিয়ে দিই, ওরা নিজেরাও জানে না আমি কেন পাঠাই, তারা শুধু পাঠাই, ওরা কিনে না, ওরা জানে চাই বলে দেবে, কিন্তু আমি কেন পাঠাই এখনো তারা জানে না। আমার ওই কষ্টের কথা মনে হইলে আমি সবার ইয়াতে পাঠাই কাপড় চুপড় সব।
এই লোকটি কেন আজকে সাধারণ মানুষের জন্য, বানভাসী মানুষের জন্য কেন আজকে এই ধরনের কাজ করছে বা কেন সে যষ্টি মতো হকার হয়েছে, সে প্রশ্নগুলোর উত্তর আমরা পেয়ে গেছি আমার মনে হয়।
তারপর আমি চাকরি নিলাম জৈনা বাজার ডিউটি, মাসে যা বেতন পাই তা দিয়ে নিজের চলতে হয়, যে টাকাগুলো থাকে সেই টাকাগুলো নিয়ে যখন বাড়িতে যাই তখন জ্বালাটা আরো বাড়ে। মানে আমি যদি বাড়িতে নিয়ে যাই 5,000 টাকা, আমার যারা পাওনাদার তারা মনে করে সে নাকি লক্ষ লক্ষ টাকা নিয়ে আসে, সবাই আসে সারা বাড়িতে কত ঝগড়াঝাটি, অনেকে গালিগালাজও করে আমাদের বাড়িতে আসে। তুই জৈনা বাজারে যখন থাকতো আমাকে প্রায় প্রায় গাজীপুর চৌরাস্তায় আসা লাগতো, গাজীপুর আসা লাগতো, তখন দেখতাম গাজীপুর চৌরাস্তে অনেক হকাররা পত্রিকা বিক্রি করত বা কেউ পানি বিক্রি করত, ওদেরকে দেখে আমার মনের ভিতরে একটা ইয়া জাগলো যে আমি যদি সপ্তাহে 2 দিন আমি সে পানি বা পত্রিকা বিক্রি করি, বিক্রি করে যদি আমার খরচের টাকাটা চলে, এখানে আমার থাকা খাওয়া বাসা ভাড়া এবং বেতনের টাকাটা যদি আমি বাড়িতে পৌঁছাইতে পারি তাহলে মনে আরো ভালো হয়, কারণ শুক্র শনিবার আমার কোনো ডিউটি নাই বন্ধ। আমি এই একটা নিয়ত করলাম যে আমি শুক্র শনিবার এই কাজটা করব, পেপার বিক্রি করবো অথবা পানি বিক্রি করব। সেই চিন্তা করে আমি হকারদের সাথে কথা বলি, তো হকাররা আমাকে দেখে বলে আরে ভাই আপনি হকারি করবেন, আপনার যে সুন্দর চেহারা এই চেহারা নিয়ে আপনি হকারি করবেন, এটা কথা কোন। তারপর ওইখান থেকে আমি আসলাম ফার্ম গেট, তখন ফার্ম গেট হকার বেশি থাকতো, হকারদের সাথে কথা বললাম, তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে দৈনিক 500, 700 বা 1,000 টাকা ইনকাম করা একটা হকারের কোনো বিষয়ই না। তখন সিদ্ধান্ত নিলাম আমি সপ্তাহের দিন হকারি করবো, যেন আমার বেতনের টাকাটা পুরোটাই আমি বাড়িতে পৌঁছাতে পারি। এখন হকারি করে কি বিক্রি করবো, মানে মনে মধ্যে দ্বন্দ্ব কি বিক্রি করবো, পেপার তো নয় সকালবেলা 1-2 ঘন্টা বিক্রি করবো, এরপর তো বিক্রি করা যাবে না, আর পানি বিক্রি করবো যে ওখানে পানির বিক্রি করার একটা সিন্ডিকেট আছে। মানে আমার একটা ইয়া ছিল যে আমি এমন একটা পণ্য বিক্রি করবো যে পণ্যটা মানুষের প্রয়োজন নাই, গাড়ির ভিতরে আমি যখন নিয়ে উঠবো ওটা তার প্রয়োজন নাই কিন্তু কিনবে, উৎসাহ বা আগ্রহ হয়ে কিনবে, এই একটা পণ্য খুঁজে বাই করতেছি, পাইনা পাইনা। হঠাৎ করে মনে হয়েছে আমি যখন আমার কিডনিকে চেক করার জন্য মিরপুর গেছিলাম। তখন গাড়ির ভিতরে একটা ছিল জ্যোষ্ঠী মধু বিক্রি করছিল পাঁচ টাকা প্যাকেট। এই জ্যোষ্ঠী মধুটা কিন্তু ওই গাড়ির কারো প্রয়োজন ছিল না, আমারও কিন্তু প্রয়োজন ছিল না,
কিন্তু আপনি কিনছিলেন।
কিন্তু আমি কিনছি আগ্রহ, জ্যোষ্ঠী মধু একটা ঘাস সুন্দর ভালো একটা জিনিস, একটা মানুষের উপকার নাও হইতে পারে কিন্তু অপকার তো হবে না, একটা ওষুধি গাছের কোনো সমস্যা নেই। নিয়ত করলাম জ্যোষ্ঠী মধু বিক্রি করবো, কারণ এই জ্যোষ্ঠী মধুরা কেউ বিক্রি করে না। হঠাৎ করে একটি বোধ কথা মনে পড়ছে আমার, তখন জ্যোষ্ঠী মধু কোথায় পাওয়া যায় কয়েকজন জিজ্ঞাসা করলাম, গাজীপুর চৌরাস্তায় এক দোকানে জিজ্ঞাসা করলাম, ওখানে পাওয়া গেল। আমার কাছে ছিল 72 টাকা পুঁজি পকেটে, 72 টাকা থেকে 60 টাকা দেয় কিছু জ্যোষ্ঠী মধু কিনলাম, আর 12 টাকার পলিথিন কিনলাম প্যাকেট করে। এটি কিনে আমি জয়নাবাজার চলে গেলাম বাসায়। এটি কেমনে কাটবো কেমনে কিছুই তো জানি না, তখন একটা সর্তা আনলাম, সর্তা দেয় কি গাছ কাটা যায়, জ্যোষ্ঠী মধু একটা গাছ একটা এটা দেয় কষ্ট মষ্ট করে কাটি, কাটতে কাটতে হাতে ঠুসা ভরে গেছে সর্তা দেয়। অফিস থেকে গিয়ে সারাদিন ডিউটি করে সেটি করে দরজা মারি, দরজা মারে জ্যোষ্ঠী মধু প্যাকেট করি, পুরা সপ্তাহ সারাদিন ডিউটি করি আর এই জ্যোষ্ঠী মধু প্যাকেট করি। শুক্রবার দিন আসলাম জ্যোষ্ঠী মধু বিক্রি করবো, গাজীপুর চৌরাস্তায় একটা একটা ধন্দে পড়ে গেলাম যে এলাকায় তো আমাদের মমিষিংয়ের মানুষ আনাগুনা বেশি, যদি কেউ দেখে ফেলাতে তো মানসমান সবই যাইব, তাহলে কি করা। আমি একটা রুট বাইসাই নিলাম গাজীপুর চৌরাস্তা টুকুনা বাড়ি বা চান্দরা ওই দিকে সাভারের দিকে, ওখানে আমাদের মমিষিং মানুষ বেশি একটা যায় না, ওই রাস্তাটা আমি বেছে নিলাম। বাই সকাল থেকে শুরু করলাম, গাড়িতে উঠি আমি যে হকার এই কথাটাই বলতে মুখ দিয়ে আসে না, হেল্পারে ভাড়া চায় 5 টাকা ভাড়া দেয় দেখি। আমি যদি হেল্পারকে বলি বাবা আমি হকার, তাহলেও তো সে আমাকে ভাড়াটা নিবে না, এটাও মুখ দিয়ে পারে না। ভাই শীতের দিন সারাটা দিন ঘুরছি, গাড়িতে আমার মুখ দিয়ে কথাটা আসে না। এই শীতের দিনের ভিতরে মানুষ মনে করেন শীতে যবুত হবো আর আমার শরীর ঘামে আর পানি পরে, আমার মুখ দিয়ে কথা আসে না। একটা ব্যাগের ভিতরে জ্যোষ্ঠী মধু নিলাম, রুটি থাকে পলিথিন, ওই পলিথিনের মধ্যে জ্যোষ্ঠী মধু নিলাম, মানে উপরে রাখলাম উঠে যাতে সহজে বাইরে থেকে দেখা যায় কি জ্যোষ্ঠী মধুর প্যাকেট। সারাদিন ঘুরে গেড়ে কিচ্ছু হলো না, মুখ দিয়ে কথাই আসলো না আমার। চলে গেলাম রাত্রেবেলা, গাড়িতে এত জার্নি করি নাই কোনোদিন, গাড়িতে উঠছি নামছি শরীর ব্যথা হাত ফুলাই দিকে। ওদিন রাত্রে আমি প্রচুর কান্নাকাটি করছিলাম, ওদিন আল্লাহকে আমি অনেক কিছু বলছিলাম নিজের অজান্তে, আবার ক্ষমাও চাইছি পরে আল্লাহর কাছে। আর ওদিন থেকে আল্লাহ আমার প্রতি একটা বিশেষ রহমত ওদিন থেকে শুরু হয়েছে।
জ্যোষ্ঠী মধু হকার আব্দুল মালিকের জীবনের গল্প আপনারা শুনছেন প্রিয় শ্রোতা, এত তন্ময় হয়ে শুনছি, শুধু নিজের ব্যক্তিগত অভিমতের জায়গা থেকে বলবো, চোখের পলক ফেলতে পারেনি লোকের দিকে তাকায়া এই লোকের জীবনের গল্প শুনতে শুনতে। আমি জানি যে আজকে এখানে অনেকেরই অবস্থা এরকম। ছোট্ট একটা বিরতি নিব মাত্র 5 মিনিটের, 5 মিনিট পরে এই জীবন গল্পের শেষ ভাগে আমরা ফিরব, যে জীবনটাকে উনি রহমতের জীবন বলছেন সেই জীবনটা আসলে কি সেটা জানার জন্য মাত্র 5 মিনিটের বিরতি।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আমন্ত্রণ আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, জীবনের গল্প নিয়ে আছে জ্যোষ্ঠী মধু হকার আব্দুল মালিক এবং আমি আর জি কিবরিয়াদ আপনাদের সঙ্গে রয়েছি। প্রিয় শ্রোতা, এই ফাঁকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এই প্রথমবারের মতো সেরা 10টি দেশ কাঁপানো গল্প নিয়ে আপনাদের জন্য একটি বই বাজারে নিয়ে আসছে, যাহা বলিব সত্য বলিব নামে, এবং বইটি আসলে ইন্টারন্যাশনালি পাবলিশ করার চেষ্টা করছি আমরা, শুধু দেশে না দেশের বাইরেও, একই সাথে বাংলা থাকবে পাশাপাশি ইংরেজি থাকবে, খুবই স্বল্প সংখ্যক বই বাজারে নামে। যারা এই বইটি সংগ্রহ করতে চান rockmari.com থেকে আপনারা বইটি নিতে পারবেন, বইটির নামমাত্র মূল্য রাখা হয়েছে 200 টাকা। বইটি পাওয়ার জন্য আপনাকে অ্যাডভান্স বুকিং দেওয়ার জন্য যেটা করতে হবে ফোন দিতে হবে, ফোন নম্বরটি হচ্ছে 16297, আমি আবারও বলছি 16297। অ্যাডভান্স বুকিং যারা করবেন কেবলমাত্র তারাই বইটি পাবেন, সুতরাং দ্রুত। বইটি সম্পর্কে শুধু একটা কথা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলতে চাই, সেটা হল জীবনে কোনো ভুল সিদ্ধান্ত নেবার আগে এই বইটি অন্তত একবার পড়ে দেখা উচিত, তাহলে আমার কনফিডেন্ট যেটা বলে যে আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবেন না। জি মালিক ভাই, তারপর
তো ওই দিন সারাদিন চলে গেলাম, এরপরের দিন আবার আসলাম গাজীপুর চৌরাস্তায় এসে ওখানে একটা মসজিদে গিয়ে সেরে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে গেলে একটা জিনিস মারলাম, আমি ছিলাম একটা শিক্ষিত ছিল, আজকে হকারি করতে আসছি, এই যে একটা কষ্ট, এই কষ্টটা যাতে আমি সইতে পারি আমাকে শুধু এই শক্তিটা দাও। একটা গাড়িতে উঠলাম, না মুখ দিয়ে কথা বাইরে না, আরেকটা গাড়িতে উঠলাম, একটা লোক, আমি সবসময় ওনাকে বলি আল্লাহ ওনাকে ভেসতে ভাসি করে জানি না, উনিকে দরজার সামনের যে সিটটা থাকে 2 সিটটা এখানে বসছে, উনি বলতেছে এই ছেলে তোমার এটা কি জ্যোষ্ঠী মধু? আমি বলছি জি জ্যোষ্ঠী মধু। তুমি কি বিক্রি করো? আমি জি বিক্রি করি। কত টাকা প্যাকেট? 5 টাকা প্যাকেট। আমি বললাম আমার 2টা প্যাকেট দাও, খুব ভালো একটা জিনিস তুমি বিক্রি করো, খুবই উপকারী জিনিস, আগে খাইতাম প্রচুর। উনি যখন 2টা প্যাকেট চাইলো আমি ওনাকে 2টা প্যাকেট দিলাম, মানে আমি প্যাকেট 2টা দিয়া 10টা টাকা নিব, আমার হাত কাঁপতেছে। উনার দেখা দেখি আরেকজনে বলতেছে আমার 2 প্যাকেট দাও। তো ওই গাড়িতে প্রায় 60-70 টাকা বিক্রি করে ফেলেছে ওই গাড়িতে। মনের ভিতরে একটা বিশাল সাহস হলো। পরে একটা গাড়িতে উঠলাম, ওইটা খাতে দিকে তাকাইয়া বলি যে জষ্টি মধু ৫ টাকা প্যাকেট, আর কিছু মুখ দেয় না, কইতে পারি না। এটা খাইলে কি মানুষ মরে না বাসে, মিষ্টি না তিতে, আর কিছু মুখ দেয় আসে না ভাই। ৭২ টাকার পুঁজি সারাদিনে বিক্রি করলাম ৭০০-৮০০ টাকার মতো। মনের ভিতরে আসলো পাহাড় সমান একটা শক্তি। সমস্ত টাকাটি দিয়ে জষ্টি মধু কিনলাম, চৌরাস্তা থেকে পলিথিন কিনলাম,
যা লাভ করেছিলেন সব
সমস্ত কিছু দিয়ে। আগে কিনছিলাম শুরু কিন্তু ৭২ টাকার পুঁজি, এরপরে যা বিক্রি করেছিলাম ৭০০-৮০০ টাকা বিক্রি করছে, সবই দিয়ে কিনছি। ওইখানে এক চাষিরে ঠিক করছে যে আপনি প্যাকেট করে দেবেন, আপনার প্রতি প্যাকেটে ৫০ পয়সা দেবেন। সে সারা সপ্তাহে প্যাকেট বানায়, আমি শুক্র শনিবার এনে বিক্রি করি, প্রতিদিন ২০০০-৩০০০ টাকার সেল করি। মাস্টার শেষ হলেও শেষ হওয়ার পরে গ্যাসের অভিষেক বলছে, স্যার আমি চাকরি করব না। তো ওই স্যারে বলতেছে, তুমি চাকরি করবো না, তুমি অন্য কোথাও চাকরি টাকরি হয়েছে তোমার? আমি না, চাকরি হয়েছে না, আমি ব্যবসা করবো। পরে উনি আমাকে দুপুরের দিন লাঞ্চ টাঞ্চ করেছে, বেতন টেতন দিয়েছে আমাকে এক্সট্রা, আরো উনি ১০০০ টাকা না কত টাকা দিয়েছিল মনে নেই। আগে তো করতাম সপ্তাহে ২ দিন, এখন প্রতিদিন। মহিলা আরো ২ জনকে দিয়ে দিলাম, প্যাকেট করে প্রতিদিন ৩০০০-৪০০০ টাকা সেল করি
প্রতিদিন।
প্রতিদিন
মাশাআল্লাহ।
আর শতকরা ৭০ টাকা লাভ থাকতো, ৩০০০ টাকা বেচলে আপনার ২০০০ টাকাই লাভ। এখন এত থাকে না, এখন
মাসে আপনার চোখ বন্ধ করে ৫০ থেকে ৬০০০ টাকা লাভ,
৬০০০ টাকা আসতেছে। মানে পরিশ্রম দিন যে কোন দিক দিয়ে যায়, এত সময় তাড়াতাড়ি যায় কেন? আমার দিনটা কেন ৪৮ ঘন্টায় হয় না? কারণ আমার ফ্যামিলি কতটুকু কষ্টে আছে তা আমি জানি। সারাদিন পরিশ্রম করি, শরীর ব্যথা হয়ে যায়, প্যারাসিটামল ট্যাবলেট খাই। প্রথম মাসে আমি সমস্ত কিছু বাদ দেয়া ৪০০০০ টাকার উপরে নিট মুনাফা আমার। টাকা একত্রিত করছি, বাড়িতে যাব, তখন গাড়িতে পকেট মার প্রচুর থাকে। টাকাগুলো আগে নিচে কমরের সাথে বাঁধছি একটা ফিতা তেনা দেয়া, এরপর উপরে দিয়ে প্যান্ট পিনছি। আমার জান চলে যায় যাক, আমার টাকার জন্য কোনো ক্ষতি হয় না, কারণ আমার ফ্যামিলিটাকে সেভ করার জন্য তখন আমার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন শুধু টাকার। বাড়িতে টাকা নিয়ে গেছি, রাত্রি গিয়ে পড়ছি, সন্ধ্যার পরে দেখলাম বড় ভাই ৪০০০০ টাকা পাই, বিশাল খুশি। সে চাচারা ডাক দিয়ে আনলো, যারা যারা বেশি সমস্যাগ্রস্ত রাগারাগি করে তাদেরকে দিয়ে দিল। আমারে বললো, মা তুই এত টাকা কই পাইছিস? আমি বলছি, মা আমি স্যারের কাছ থেকে বলে কিছু বেশি টাকা আনছি, সেহেতু ঋণ এদিকে জগড়াদাটি হয়, এটা পরে বেতন থেকে আমি কেটে কেটে দিয়ে দিব। তারপরে নিয়ত করলাম যে আমি এখানে যেহেতু হকারি করে আমি এখানে থাকবো না। মাও না, ওইখানকার আমাদের বাড়ির অনেক লোক থাকে, অনেকে আমার বাসায় হাসি বেড়াইতে চেঞ্জ করে ওইখানেই রয়েছি। মানে আগে ছিলাম জৈনাবাজার, ওই পারে এখন এই পারে। বাড়ি থেকে বললাম কি যে আমার ট্রান্সফার হয়ে গেছে সাভার, অর্থাৎ আমার কোনো আত্মীয় স্বজনের সাথে আমার কোনো দেখা যেন না হয়। আমার জীবনটা আসলে একটা ক্রিটিক্যাল জীবন। আমি হকারি করি ঢাকা শহর না, শুধু সারা বাংলাদেশের মানুষের জানে, ঢাকা শহর ৮০% মানুষের জানে আমি হকারি করি, গাড়িতে পোস্টার মারে হকারি করি। আমার ফ্যামিলি এখনো জানে না যে আমি হকারি করি,
এখনো জানে না।
আমাকে নিয়ে পত্রিকায় নিউজ আসছে, আমার ফ্যামিলি এখনো জানে না। আমার একটা ছোট ভাই এখন পড়ালেখা করে ঢাকা শহরে, যদিও সে যখন আসি তখন আমি হকারি বন্ধ করে দিচ্ছি, সে ঢাকা শহরে আসার সাথে আমি হকারিটা বন্ধ করে।
কত বছর করেছেন এই হকারি?
আমি করেছি ৮-৯ বছর, ৮ থেকে ৯ বছর।
এই শুধু জষ্টি মধু?
এই জষ্টি মধু। আমি জষ্টি মধু ছাড়া গাড়িতে অন্য কোন পণ্য বিক্রি করছি না। এরপরে প্রতি মাসে ভাই ৫০,০০০-৬০,০০০ ইনকাম করে। শরীর আমার কালো হয়ে গেছে গা, গাড়িতে সারাদিন থাকতে হয় রৌদ্রের ভিতরে, ধোঁয়ার ভিতরে। আমি বাড়িতে গেলে মা খালি বলতে, কি রে তুই দিন দিন শুকায় যাচ্ছিস কে? মা কি করবো, না স্যানিটেশনের চাকরি, গ্রামে গ্রামে ঘুরা লাগে সাইকেল দিয়ে। তো পরে আবার সমস্ত জানা শুট করলাম, বড় ভাই তো আলাদা আগে, আর আরেক বড় ভাই ছিল সে আলাদা হয়ে গেল, ছোট ভাইরে বিয়ে করাইলাম। এখন আমার সবার ছোট ভাই, যে বাবা যখন মারা যায় তখন সে ছোট ছিল, আমি তখন দেখছি মা তাকে কুলে নিয়ে কান্ত, তোর বাবা যে মারা গেছে আমি তোর লোক কই যাইব? পড়া লাগতো দূরে কথা, ভাত খাওয়ায় বড় করতে পারবো কিনা এটা আমার চিন্তা। আর আমার আব্বার ইচ্ছা ছিল আমার ছোট ভাইটা সে কোরআনে হাফেজ বানাবে। আমার ওই ছোট ভাইরে কোরআনে হাফেজ বানাইছি, দাওরায়ে হাদিস পাশ করাইছি, যেটাকে সর্বোচ্চ আলেম বলে,
মাশাআল্লাহ,
দাখিল আলেম ফাজেল। ও আবার আমার মতন ভেনে পাশ করাইছে, বলছে এখন কোন লাইনে পড়ালেখা করবি? বলে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়ালেখা করব, এশিয়ান ইউনিভার্সিটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। এখন আমার ছোট ভাইরে আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করি। মা যে বলছিল তোরা তো আমি ভাত খাওয়াই ফেলতে পারবো না, বাবার যে শখ ছিল আমি সেটা পূরণ করছি। যে আব্দুল মালিকে আমি প্রথম স্কুলে ভর্তি হয়েছিলাম, অপরের প্যান ফুরে এবং প্যান গিফট দিয়ে আমি পরিশ্রম করছি, কিন্তু আমি লাইন ঠিক রাখছি, আমি নিজের সঠিক রয়েছি, সৎ লাইনে রয়েছি। এরপরে এখন আমার সংসারে ইনশাল্লাহ বড় দুই ভাই আরও সুখী মানুষ, দুই বোন যারাও সুখী মানুষ, ছোট ভাই বোনদেরকে নিয়ে আমি যথেষ্ট সুখী মানুষ। আমার সম্পদ নাই, অনেকে বলবে যে হয়তো মালিক অনেক সেবামূলক কাজ করে অনেক টাকা, না ভাই আমি এখনো দিন আনি দিন খাই। আমার সাথে অনেকেই থাকে, ওই যে পারি ফাউন্ডেশন একটা করছে নতুন মনে
দেখ। আচ্ছা, এই যে আমার দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে যে আপনি নীতি কথাগুলো লেখা শুরু করলেন কবে?
ও হ্যাঁ, আমি যখন হকারি করতাম, এটা কথাটাই যে আপনি মনে করছেন মনে ছিল না, পাবলিক ট্রান্সপোর্টে আমি যখন হকারিতে আসতাম তখন দেখতেন পাবলিক ট্রান্সপোর্টে ওঠার সাথে সাথেই গাড়ির সামনের গ্লাসের ভিতরে অশ্লীল বাক্য লেখা থাকত, বিভিন্ন হার্বাল কোম্পানির অ্যাডভার্টাইজ। আমার এই জিনিসগুলি ভালো লাগত না। আমি মনে হয় চাইতাম এখানে যেটা ভালো কথা লেখা থাকতো তাহলে কেমন হয়। আমি সেই জিনিস চিন্তা করে গাড়ির মালিকদের সাথে কথা বইলা সেই নীতিবাক্যগুলি আমি প্রথম শুরু করি সুন্দরবনকে ভোট দিন একটা প্রসাদ দেয়, যারা জাতির স্বার্থে সবাই করতো সেখানে আমিও করতাম। আমার ক্যাফের ভিতরে সারের ভিতরে লেখা থাকতো সুন্দরবনকে ভোট দিন। এত বয়সে আমাকে নিয়ে অনেক নিউজ আসছে, প্রথম আলোতে নিউজ আসছে, সমকালে নিউজ আসছে, পর্যটন কর্পোরেশন আমাকে ভালো একটা সম্মান করছে। যখন সুন্দরবনকে ভোট দিন প্রসাদটা শেষ হয়ে গেল, এখন আমি কি প্রসাদ দিব? মানুষের টাকা ইনকাম করে, এই পৃথিবীটা ঘুরতে আছে টাকার উদ্দেশ্যে। কিন্তু আমার থিওরি হলো সেই জায়গায় আপনি যদি শুধু টাকার পিছনে দৌড়ান কোনোদিনই টাকা পাবেন না, তাহলে টাকা কেমনে কামাই করতে হবে? আমার থিওরি হলো আপনি সঠিক সময়ে সঠিক কর্মের পিছনে দৌড়াবেন, টাকা আপনার পিছনে দৌড়াবে। যখন সুন্দরবনকে ভোট দিন প্রচার শুরু করলাম নিজের টাকা, এই হকারি টাকা কষ্টের টাকা দেয়া, ঢাকা শহরে 1200 গাড়িতে আমি পোস্টার লাগাইছিলাম সুন্দরবনকে ভোট দিন দেশের স্বার্থে। যখন এই পোস্টার লাগাইছি তখন তো এটা বিশাল জিনিস, সবাই অবাক দৃষ্টিতে তাকায় থাকতো, এই হকারটা কে, একটা জাতির জন্য এত বড় কাজ করতেছে। আগে যদি গাড়িতে আমার 100 টাকা বিক্রি হইত তখন আমার বিক্রি হইত গাড়িতে 200-300 টাকা, এবং আমাকে সবাই পিঠ চাপড়াইত, সবাই বাহাবা দিত। এই ফাঁকে আরো কিছু কথা বলি, আমার যখন পুরা ঢাকা উত্তরে আমার বিশাল পরিচিতি পাবলিক ট্রান্সপোর্টে, তখন আমাকে অনেক কুচক্রি মল অফার দিছে, কিছু স্মাগলার ব্যবসায়ী আমার কাছে আসছে, আইসে বলছে মালিক ভাই আপনার যে পরিচিতি আছে আপনার হকারি করতে হবে না, আপনাকে আমরা একটা ব্যাগ দিব, ওই ব্যাগটা নিয়ে গেলে আপনি এয়ারপোর্ট থেকে গুলশান অথবা বাড্ডা অথবা পুরানি নিয়ে আসবেন, কারণ আপনি যদি একটা ব্যাগ নিয়ে গাড়ির ভিতরে বসা থাকেন কেউ আপনাকে সন্দেহ করবে না, আর কোনো পুলিশও আপনাকে বলবে না। আপনার ব্যাগের উপরে থাকবে জষ্টি মধু, নিচে থাকবে আমাদের দু একটা কার্টুন। আমি এগুলি প্রত্যাখ্যান করছি। আপনি অল্প কিছুদিনে বাড়ি গাড়ির মালিক হবে, সেটা করে দিব, ভালো খারাপ সবই আসছে, কিন্তু আমি ভালোর দিকেই ছিলাম। তখন সুন্দরবনকে প্রচার শেষ, এরপরে দিলাম কিছু নীতিবাক্য, ওহে মুসলমান নামাজকে কখনো বললেন না, গালি দিবেন না, গৃহকর্মীকে নির্যাতন করবেন না।
এই যে এই কথাটা আপনি একটু আগে বললেন যে ওহে মুসলমান
নামাজকে কখনো বলিও না, কাজ আছে বরং কাজকে বলো, আমার নামাজের সময়
হয়েছে,
এটা আমার লেখা।
আপনার নামাজের এই কথাটা কিন্তু অনেক পপুলার, এবং
হাটে
মাঠে ঘাটে সব জায়গায় এটা পাওয়া যায়,
এটা আমার শুরু।
মাশাআল্লাহ,
এখন দেখলাম ভালো কাজ করতে গেলে তো একা করব, আমি মারা যাব শেষ, যাতে এই ভালো কাজটা সম্মিলিত হয়ে পরবর্তী প্রজন্ম প্রজন্ম থাইকা যায়, সেটার জন্য আমি একটা সংগঠন করছি, পারি ফাউন্ডেশন। সেটা আমি কেমনে করছি, আমি যখন এই কাজগুলি ফেসবুকে ছড়াই করি তখন অনেক লোক কিন্তু আমার কাছে যায়, মালিক ভাই আপনার সাথে কাজ করবো, আমার সাথে কাজ করবো। তখন কিছু ভালো মনের মানুষ আমরা একত্রিত হই, একত্রিত হয়ে সেই পারি ফাউন্ডেশনটা করি। আমাদের রেজিস্ট্রেশনটা আইসা পড়বে মনে হয়, দিনের ভিতরে আইসা পড়বে
ইনশাআল্লাহ,
সব কিছু প্রসেসিং আছে। আমার সাথে ওই ভালো মনের মানুষটিগুলোর ভিতরে এক নম্বরে আছে আবু তালেব ভাই, আমাদের ওয়াসিম আছে, পারভেজ আছে, মুন আছে, ডাক্তার ফয়সাল আছে, আমরা এই কয়েকজন লোক সবসময় ভালো কাজগুলো করি। এই যে পথ শিশু বলেন, আমি এয়ারপোর্ট রেল স্টেশনে দীর্ঘ পথ শিশুদের বিভিন্ন ভাবে সেবা দিয়ে আসতেছি 8-10 বছর ধরে। পথ শিশুদের লাইফ হিস্ট্রি যদি কেউ জানতে চায় সেজন্য আমার সাথে যোগাযোগ,
আমরা চাই, আমরা চাই প্রচার করব।
পথ শিশু বা একটা ব্যক্তি যখন পথ শিশু বলে আমার মনে চায় ওকে একটা থাপ্পড় দিই, ও কি পিস ডালা ইয়ার থেকে বাইরে হচ্ছে, উপরে থেকে পড়ছে, ওর মা আছে, বাবা আছে, সব অজনতা পিতা আছে, তাহলে আমরা পথ শিশুকে কেন বলবো? পথ শিশুদের শিখর, সেই শিখর সন্ধান কিন্তু আমার কাছে কিছু তথ্য আছে, কেন জন্ম হয় পথ শিশুর, এর জন্য দায়ী কারা, এরপরে তার মা বাবা কোথায় যায়, আবার সেই পথ শিশু আরেকটা পথ শিশুর কেন জন্ম দেয়, এগুলির অনেক কিছু তথ্য আমার কাছে আছে। আমি এয়ারপোর্ট রেল স্টেশনে আপনি আমার সাথে যাবেন, দূর থেকে তাকায় থাকবেন, আমি আমার শিব পোশাকটা পরে খেলে দুই রেল লাইনের মাঝখানে দাঁড়াবো, এয়ারপোর্টের যত পথ শিশু পোলাপান আছে দেখবেন সব আমার সামনে, আপনি একটা কথা বলবেন আপনাকে দিকে তাকাবেই না, ওরা আমাকে যতটুকু সম্মান করে অতটুক সম্মান এই বিশ্বের কোন লোকেরা তারা করেন। আমার মেন কাজটা হইল এখন আমি যেখানেই যাই সেখানে সবাইকে বলি ভাই আপনারা সবাই সম্মিলিত উদ্যোগ নেন যেন রাস্তায় পথ শিশু না থাকে। আমার মাঝে মাঝে কিছু পোস্ট দেখবেন পথ শিশুদেরকে নিয়ে, আরে ভাই একটা শিশু একটা অষ্টাদশী মেয়ে আপনারা কি দেখেন না, ঢাকা শহরে সবাই দেখে ফুটপাতে আমার ব্রিজের উপরে 18-20 বছর একটা মেয়ে শুয়ে ঘুমায় থাকে, ওদিক দেখি প্রশাসনের লোক যায় না, সমাজসেবার লোকজন কি জানাস, ওদিক দেখি নেতারা যায় না, ওদিক দেখি হুজুর যায় না, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে না কেন, এই মেয়ে তুমি এখানে কেন ঘুমাচ্ছ, যখন সমাজ ওই মেয়েটাকে বলবে তুমি এখানে কেন ঘুমাও তখন এই পথ শিশুর জন্মটা বন্ধ হবে, আর আগে কখনো বন্ধ হবে না।
আই এগ্রি। বিকজ এই কেন ঘুমায়ের পেছনেই লুকিয়ে থাকে অসম্ভব অন্তরে আঘাত লাগার মতো একটা স্টোরি, যেটা আমাদের হ্যালো 8920 তে কখনো কখনো উঠে আসে, যেটা হয়তো আজকে যারা জসীমতু হক আর আব্দুল মালেককে শোনার পরে হয়তো অনেকে উপলব্ধি করেছেন। আপনি ফেসবুকে মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেটা পৌঁছে দিয়ে আসেন, এবং আমি ভিডিওগুলো দেখেছি প্রিয় শ্রোতা, আমার অন্তরাত্মা এত বেশি পরিমাণে ধাক্কা মেরেছে, আমি বলব না আঘাত, আমি বলব ধাক্কা মেরেছে। এই ফেসবুকের দুনিয়ায় আমরা এখন অনেক কিছুই দেখতে পাচ্ছি, কিন্তু কিছু কিছু লোক ইয়েস যাদেরকে দেখলে মনে হয় যে দিস ম্যান ইজ রিয়েলি অনেস্ট ম্যান, আই মাস্ট স্যালুট হিম, এবং বললাম না যে মানুষ রূপে ফেরেস্তার মতো, তো আমার কাছে হচ্ছে আব্দুল মালেক সেরকম। আপনার এই পাড়ি ফাউন্ডেশনের সঙ্গে যদি কেউ যুক্ত হতে চায়, হেল্প করতে চায়, কোন সহজ মাধ্যম কি আছে, কোন ফোন নাম্বার বা আপনার ফেসবুকে যাওয়া কোন রাস্তা কি আছে?
হ্যাঁ হ্যাঁ আছে, অনেক কিছু আছে। আমাদের পাড়ি ফাউন্ডেশনের ঢাকায় হাউস বিল্ডিং, রোড নাম্বার 33, হাউস নাম্বার 12, সেক্টর 7, নটটাওয়ারের পিছনে।
আচ্ছা,
আমাদের একটা অফিসও আছে এখানে।
আমি আরেকবার একটু আস্তে ধীরে বলি, কারণ অনেকে হয়তো যোগাযোগ করবে।
রোড নাম্বার 33,
রোড নাম্বার 33, হাউস নাম্বার
12,
সেক্টর
7,
উত্তরাতে।
উত্তরা,
ওকে। ওখানে গেলে ওটা,
হ্যাঁ ওখানে
সাইনবোর্ড
আছে, সবকিছু সবকিছু।
আচ্ছা, উত্তরা 7 নম্বর সেক্টরে। হ্যাঁ, কোন ফোন নাম্বার কি আছে?
হ্যাঁ ফোন নাম্বার, আমার
ফোন নাম্বারটা একটু বলেন।
01756583646।
আরেকবার বলেন,
01756583646।
জি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা শেষ করে দিব, নিজের সংসার কই?
আমার জীবন কিন্তু ভবঘুরে জীবন, এবং এই ভবঘুরে জীবনের ভিতরে যে কি শান্তি, এটা একমাত্র আমিই বুক করি আমাদের সমাজে। আমাকে আল্লাহ তাআলা সবকিছু দিছে, আমাকে আল্লাহ তাআলা দিছে আমার একটা স্ত্রী, নেককার একটা স্ত্রী, বিয়ে করছি, 12 বছর বয়স হয়েছে। আমি ঢাকায় থেকে, আমার স্ত্রী বাড়িতে থাকে, আমার স্ত্রী আজ পর্যন্ত ফোন করে বলে নাই ঢাকা থেকে আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবো। আমি যা নিয়ে যাই সেটাই সোনাতুল্য সমান, আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ এটার জন্য।
সন্তান,
একটা সন্তান, আমরা দুই স্বামী স্ত্রী এখন আছি ওই সন্তানের পিছনে, আমরা শ্রম দিয়ে যাচ্ছি, আল্লাহ কোন দিকে নিয়ে যায় সেটা উনি ভালো করে জানেন। আলহামদুলিল্লাহ সাংসারিক জীবনে আমার পার্শ্ববর্তী যারা আছে, পরিচিত যারা আছে, যাদের সংসারগুলো আমি দেখি, সমস্ত সংসারের চেয়ে আমার সংসারের জীবন সবচেয়ে সুখী মানুষ আমি সংসার নিয়ে।
শেষ করতে চাই এখানেই আমাদের জসীমতু হক আর আব্দুল মালেকের জীবনের গল্প, কিছুই বলার নেই, লাস্টে শুধু একটা শব্দই বলতে চাই, শ্রদ্ধা জানাচ্ছি মাথা নত করে আজকের এই গেস্টকে, কজ তিনি আমাদের মনের আয়না হতে পারে। হেরে যাওয়াটা জীবন নয়, যে পেশাই আপনি করুন না কেন, সেই পেশার প্রতি যদি আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে, ঈশ্বরের করুণা যদি আপনার উপরে থাকে, সাফল্য অনিবার্য। অনেক ভালো থাকুন, সুখী মানুষ হওয়াটাই আসলে আমাদের জীবনের উদ্দেশ্য, আমরা অর্থ কামাই যাই করি না কেন, মূলত টার্গেট হচ্ছে সুখী মানুষ হওয়া। আমাদের আব্দুল মালেক জীবন দশায় সেই সুখের সন্ধান পেয়েছেন। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো অভ্যেস, অসুখ বিসুখ হবার পরে জিলিপি সন্দেশ, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো বলচাল, পুরনো ঘর পুরনো ঘর কুড়নো জঞ্জাল। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, ছেড়েছ তো অনেক কিছুই পুরনো সেই হাসি, সকাল বিকেলে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, স্বপ্নগুলো ছেড়েছ তো কয়েক বছর আগে, আমার কিন্তু স্বপ্ন দেখতে আজও ভালো লাগে। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে। আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, আমারও তো বয়স হচ্ছে রাত বিরেতে কাশি, কাশির দমক থামলে কিন্তু বাঁচতে ভালোবাসি। বন্ধু তোমার ভালোবাসার স্বপ্নটাকে রেখো, বেঁচে নেবার স্বপ্নটাকে জাপতে ধরে থেকো, দিন বদলের স্বপ্নটাকে হারিয়ে ফেলো না, পাল্টে দেবার স্বপ্ন আমার এখনো গেল না। হাল ছেড়ো না, হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড় জোরে, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার,
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.com.